This track was downloaded from fusionbd.com.
আমি আজকের হট সিটে লাভ গুরু পক্ষ থেকে ভক্ত বন্ধুদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকে। আগে পরিচয়টা জেনে নিই।
আমি সুমন।
হ্যাঁ, আপনি কোথায় কর্মরত আছেন?
আমি একটা বহুজাতিক কোম্পানিতে আছি।
আচ্ছা আচ্ছা,
এক্সিকিউটিভ হিসাবে।
আর আপনি?
হ্যালো, আসসালাম আলাইকুম, আমি মিশু। আমি
আমরা কথা চালিয়ে যেতে পারি, মিশুর কথা কি শুনতে পাচ্ছি আমরা? হ্যাঁ, আরেকবার আপনার পরিচয়টা আমরা জানি।
আমি মিশু, আমি পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ার।
আচ্ছা, আমরা অর্ধেক হয়তো শুনেছি, অর্ধেকটা বলে দিই। বাজিস্তান টেকনিক্যাল টিম অবশ্য অলরেডি তাদের দায়িত্ব বুঝে নিয়েছে, কারণ লাইভ প্রোগ্রাম তো অনেক সময় হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা দিতে পারে। আমার বন্ধুর পরিচয়টা জানলাম, তার নাম মিশু এবং সে এখন সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার ইংরেজি, তাই তো? আর আরেক আমার বন্ধু যে পাশে বসা, তার সম্বন্ধে তো এর মধ্যে আপনারা শুনেছেন, সে হচ্ছে সুমন। সে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছে। তো আমি মিশুকে দিয়ে শুরু করব, কিন্তু এইটা শুরু করার আগেই আমি বন্ধুদেরকে সাথে নিয়ে কিছু বার্তা নিয়ে দেন ছোট্ট একটি ব্রেকের পর সরাসরি চলে যাব তাদের জীবনের গল্প কথায়। সরাসরি চলে যাচ্ছে বোটানি প্র্যাকটিক্যাল ক্লাসে, যেখানে ভালোবাসার উপরে পোস্টমর্টম হবে, যে ভালোবাসাটা আসলে কোন জায়গায় আছে, কিভাবে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসা সুরে বাজে। তো এইটার মানে একদম পারফেক্ট পোস্টমর্টমের জন্য যাকে প্রয়োজন, সে হচ্ছে আজকের অতিথি বন্ধু, যারা হট সিটে এর মধ্যেই তাদের আসন তারা নিয়েছে। আমি আবার স্বাগত জানাচ্ছি আজকের অতিথি বন্ধু মিশুকে, এবং প্রথমে তার কিছু ব্যক্তিগত জীবনের কিছু কথা আমি আগে শুনে নিব, তার পরিবার এবং তার বেড়ে ওঠা, তারপর সরাসরি চলে যাব তার ভালোবাসা বা তার জীবনের কথায়।
আমি আমার জন্ম হয়েছে পটুয়াখালীতে এবং আমি ওইখানেই পড়াশোনা করেছি। তো ওইখানেই মানে গার্লস স্কুল, মহিলা কলেজ, এইভাবে মোটামুটি ছেলেদের সংস্পর্শের বাইরে থেকেই আমি পড়াশোনা করেছি। তারপরে অনার্সে ভর্তি হলাম ইউনিভার্সিটি কলেজে পটুয়াখালীতেই। এই তো, এইভাবেই
বড় ভাই বোন।
আমরা তিন বোন, আমি মেজো।
তিন বোনের মধ্যে মেজো। আচ্ছা, বাবা মা কি এখনো পটুয়াখালীতেই আছেন?
হ্যাঁ, পটুয়াখালীতেই আছেন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, ও আর বাবা মা আর আমার ছোট বোন ওরা পটুয়াখালীতে থাকে।
স্টুডিওতে বসার খারাপ দিক হচ্ছে যে অনেক কষ্টের পরিস্থিতি আমাদেরকে কাজ থেকে হজম করতে হয়, আর ভালো দিক হচ্ছে অনেক সুন্দর সুন্দর মুখ অনেক সময় সামনাসামনি দেখার সৌভাগ্য মেলে। বন্ধুদের সাথেও আমার এটা ভাগাভাগি করে নেওয়াটা আমার কাছে, আমি ফরজে আইন মনে করছি, বলে দিই বন্ধুরা যে মানুষটির কণ্ঠস্বর শুনছিলেন আপনারা এতক্ষণ, তার কি কালার বলো, এটা মেঘলা বলো,
অলিভ কালার,
অলিভ কালারের একটা সালোয়ার কামিজ, ছোট্ট একটি টিপ,
লাল টিপ,
লাল টিপ, এবং উজ্জ্বল গৌর বর্ণ, এরকমই বলে কিনা? এবং এটা কি টোল বলে বামপাশে? আমি অনুরোধ করি মিশু, তুমি হাসিটা কন্টিনিউ করো যাতে করে টোলটা আরো স্পষ্ট ভাবে দেখা যায়। সব মিলিয়ে সুন্দর একজন মানুষ বসা, এখন শুনি তোমার জীবনের কথা।
আমি মানে প্রথম ফোন ইউজ করা শুরু করলাম যখন, তো আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন গিফট করছিল, মানে মেয়ে ফ্রেন্ড আর কি, তিথি, ও এখন শুনতেছে আমাদেরকে। তো তারপরে প্রবলেম হচ্ছিল, তো একদিন একটা কারণে আমি একটা সার্ভিস সেন্টারে গেছিলাম। যাওয়ার পরে সেখানে যে ভাইয়া ছিল তার সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে আমি যেই কারণে গেছিলাম ওনার কাছে যে প্রবলেমটা নিয়ে, তো উনি সাথে সাথে সেই রেজাল্ট আমাকে দিতে পারেনি। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার মানে ফাইনাল পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে 2007 দিকে আর কি। তো তখন উনি পরবর্তীতে ওইটার রেজাল্টটা জানানোর জন্য আমাকে ফোন করেছিলেন। ফোন করার পরে ওনার সাথে মানে কথা হতো আর কি, ওই থেকেই মানে আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, খুব ভালো একজন বন্ধু। তো আমার অনেক হেল্প হতো যে উনি যেহেতু বয়সে সিনিয়র ছিল না, আমি অনেক ক্ষেত্রে অনেক সাজেশন নিতে পারতাম ভাইয়ের কাছ থেকে, যে ভাই এইটা কি করবো, এটা কি।
ওইটা তো শুধুমাত্র ইন্টেনশন ছিল সার্ভিস দেওয়ার, তাই তো? আর বেশি কিছু তো ছিল না। তারপরে
তারপরে তো ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে কথা বলতাম, কথা বলতে বলতে একটা খুব ভালো সম্পর্ক হয়েই যায়। তো একবার পহেলা বৈশাখের সময় আমাদের পটুয়াখালীতে নৌকাবাইজ প্রতিযোগিতা হয়, একটা তো নৌকাবাইজ প্রতিযোগিতা হয়, আমি জানতামও না ঠিক মতো। তো ভাই আমাকে ফোন করে জানালো যে এরকম তো প্রতিযোগিতা হবে আজকে, ঠিক আছে। আমিও পহেলা বৈশাখ মানে শাড়িটারি পরে একদম সুন্দর করে সেজে নৌকাবাইজ দেখতে গেলাম। যাওয়ার পরে আমি ছিলাম নদীর ওই পারে আর ওই ভাইয়া ছিলেন এই পাশে, এই পারে আর কি। তো এই পারে থাকার ফলে ও পুরাটা সময় আমাকে খুঁজতেছে, ফোন দিতেছে একটু পর পর যে কই তুমি কই তুমি, আমি ওই পাশে বসে আমিও খুঁজতেছি। পরে তো দেখা হয় নাই, ফাইনালি নৌকাবাইজ শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা মেলায় গেলাম আমি আর আমার ফ্রেন্ড, তো বাসায় চলে আসলাম কিন্তু দেখা হয়নি। কিন্তু তখন মানে চিন্তা করতেছিলাম যে কি ব্যাপার, তো ভাইয়া ফ্রেন্ড তো উনি কেন এত পাগল আমার সাথে দেখা করার জন্য, আর আমি কেন এত খুঁজলাম ওনাকে পুরাটা সময়। তো তারপরও কেউ আমরা কাউ কাউকে কিছু বলিনি আর কি, দুজনেই চুপচাপ কথা বলতেছি, ওপেন সিক্রেটের মতো একটা ব্যাপার ছিল দুজনের মধ্যেই। তারপরে সাত আট মাস পরে এরকম বন্ধুর মতো সম্পর্কটা ছিল সাত আট মাস, তারপরে একদিন ভাই আমাকে ফোন করে বলল যে তার ট্রান্সফার, যে তার পটুয়াখালী থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছে। তো উনি যেদিন জানতে পারছে যে ওনার ট্রান্সফার হয়ে গেছে তার তিন চার দিন পরে উনি আমাদেরকে আমাকে ইনফর্ম করছে। তো উনি ধারণা করছিল যে আমি অনেক শক্ত হব পুরো ব্যাপারটা, যে আল্লাহ চলে গেলে আমি কিভাবে থাকবো এরকম একটা ব্যাপার। কিন্তু আমি মানে ই ছিলাম যে উনি ঢাকা চলে গেলে আমি অনেক হ্যাপি হব, যে না পুরো ব্যাপারটা থেকে আমি বেঁচে যাইতেছি এরকম একটা ব্যাপার, যে শুধু শুধু একটা লোকের সাথে আমি এত কথা বলতেছি, আমি তো বাসায় বলতেও পারবো না কখনো যে আমি মানে প্রেম ভালোবাসার মধ্যে যাবই না, এটাই ছিল আমার মেইনলি ইচ্ছা। তো তারপরে উনি খুব শক্ত হলো আর কি, আমি যখন অনেক কংগ্রাচুলেশন জানাইলাম অনেক খুশি হইলাম পুরো ব্যাপারটা জানা। তারপরে সে রাগ করে একদিন আমাকে বলল যে কথাটা এইভাবে বলতে হবে কখনো, আমি বুঝি নাই যে তোমাকে এইভাবে বলতে হবে, তো আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি, আমি ভবিষ্যতে তোমাকে নিয়ে ভাবতে চাই। তো এটা শোনার পরে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানলাম আমারও তো অবস্থা খারাপ, এই লোকটা এই কথা বলেই ফেলছে ফাইনালি, তা আমি কি করব। তো আমি তারপরে কিছু বলিনি। তারপরে উনি কুয়াকাটা গেল বেড়াইতে, যাওয়ার পরে তখন এর মধ্যে আমার ফোন ধরতেছে না পুরোটা সময়, একদম আমার ফোন ধরতেই আসে না। কিন্তু আমার তো দিনে অনেক কথা বলতাম আমরা, অনেক মানে ২৪ ঘন্টায় মনে হয় ১০ ঘন্টা কথা বলতাম, এবং রাত্রে সারা রাত শেষ হয়ে যেত কথা বলতে বলতে, সকালবেলা ৫টা ৬টার সময় ফোন রাখতো, ফোন চার্জে লাগাই তারপর কথা বলতাম দুজনে, মানে এরকম অবস্থা। এত বেশি মানে ই হয়ে গেছিলাম, অ্যাটাচ হয়ে গেছিলাম ওর সাথে। পরে অভ্যাস তো খুব খারাপ একটা ব্যাপার হয়ে গেছিল, রাত্রে ঘুম হইতো না, পড়াশোনা কিছু নাই, সারাক্ষণ ওই ফোন এরকম। তো তারপরে সে ফোন ধরতেছে না, তখন আমি মানে হঠাৎ করে একদম নাই হয়ে গেছে, ফোন ধরবেই না সে, ফোন করতেছি ফোন করতেছি। তো আমি খুব মন টন খারাপ হলো, সে কুয়াকাটা থেকে আসছে, আসার পরে এবং ফোন ধরতো না তো নাই, তার উপরে আবার ফোন বন্ধ করে রাখতো, কতক্ষণ জিম বাজার পরে কেটে দিয়ে ফোন অফ করে দিত। তো এরকম হয়েছে একদিন যে আমি সারা রাত মানে ১২টার দিকে ও ফোন অফ করে রাখছে, আমি সারা রাত্রেও ট্রাই করছি এবং আমি ঘুমাইনি, আমার মনে আছে যে আমি কাঁদতেছিলাম পুরোটা রাত্রে এবং সারা পুরোটা রাত্রে ওকে ফোন করছি। তারপরে সকালবেলা ৫টার দিকে মানে ফোন অন করছে এবং আমার ফোন সাথে সাথেই ঢুকছে,
মানে কন্টিনিউয়াস ফোন চলছে সারা রাত,
হ্যাঁ,
অন করার সাথে সাথে ফোন কল দিচ্ছে।
আচ্ছা আচ্ছা। তখন ও ফোন রিসিভ করলো, ফোন রিসিভ করার পরে মানে আমি বললাম যে কি অবস্থা ভাই আপনি ফোন ধরতেছেন না, তো সে বলতেছে যে আমি কি ফোন ধরবো, তুমি তো চাও না আমি তোমার সাথে কথা বলি, এইসব বলতেছে। তারপরে কি হয়েছে, কি সমস্যা, কি আপনার ফোন ধরতেছেন, এটা কেমন ব্যাপার, কি হয়েছে, কি আপনার সাথে আমার কিছু হয়নি, না তুমি কিছু বললা না, এরকম বলতেছে। পরে আমি বললাম যে হ্যাঁ আপনাকে সব বলে দিতে হবে কেন, এইটা বলার পর সে তো মানে আকাশ দিয়ে উঠছে, কি বললো তুমি, তো তাই না এই অবস্থা, মানে হতবাক হয়ে গেছে, পাঁচ দশ মিনিট সে চুপ করেই ছিল পুরো, মানে হজম করতে সময় লাগছে একটা ব্যাপার। তারপরে তো এটা হয়ে যাওয়ার পরে ওই দিন আমাদের সাথে দেখা হয়েছে, সকালে এরকম কথা হয়েছে ৫টার দিকে। তো এগারোটা বারোটার দিকে আমাদের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার কারণ ছিল ও আমি সারা রাত ঘুমাই নাই এবং মন মেজাজ অসম্ভব খারাপ ছিল। আমি দেখতে একদম ভূতের মতো লাগতেছিল। আমি ওর সাথে দেখা করতে গেছি ফার্স্ট টাইম, মানে যেটা বলে আই লাভ ইউ হওয়ার পরে ফার্স্ট টাইম দেখা করতে গেছি। আই লাভ ইউ হওয়ার পরে ফার্স্ট টাইম,
যে মানুষটা এত সরল ভাবে আই লাভ ইউ হওয়ার পর ফার্স্ট টাইম তার সাথে দেখা করলো, সে কিন্তু ইংরেজির একজন ছাত্রী, থার্ড ইয়ার, তাই তো? ফাইনাল ইয়ার। সে ইংরেজিতে অনার্স করছে এবং আসলে ভালো লাগার অনুভূতিগুলো এরকম সিম্পল ভাবে বার হয়। আচ্ছা, তারপর
আমাদের সাথে আগে যখন কথা হইতো তো একই শহরে থাকতাম, কিন্তু আমাদের মধ্যে দেখা হইতো না, ফোনেই কথা হইতো, সারাক্ষণ কথা হইতো কিন্তু দেখা হইতো না কোনো। তো ওই দিন দেখা হওয়াটা একটু অন্যরকমও ছিল, এমনিতে তো দেখা হয়ই না, তারপর এরকম একটা ব্যাপার সেট আপ হওয়ার পরে দেখা হইল। তো মেনলি ওই দেখা করতে চাইছিল কারণ ও আমাদের সাথে মানে কলকাতা থেকে ঝিনুক নিয়ে আসছিল, সে জ্যান্ত ঝিনুক নিয়ে আসছে, যেটা একটার সাথে আর একটা মানে পুরোপুরি ক্লোজ হয়ে যায়, অফ মানে বন্ধ করা যায়। এবং জ্যান্ত ঝিনুকগুলো হয় কি, যেটা একটা জোড়া থাকে, জোড়াটা শুধুমাত্র ওইটারটা ওইটার সাথেই মিলবে, অন্য ঝিনুকের টানলে ওইটার সাথে অ্যাডজাস্ট হবে না।
ঝিনুকের জোড়া
তারপরে ওর ইচ্ছা ছিল যে ওইটা একটা আমার কাছে থাকবে, একটা ওর কাছে থাকবে, এবং আমাদের বিয়ে করে আমরা ওইটা জোড়া মিলাবো ঝিনুকের। তারপরে ও সেটা দিল আমাকে, দেওয়ার পরে তো দেখা টেখা হওয়ার পরে এমনি একটা মাঠের মধ্যে বসে দেখা হয়েছিল আমাদের। তারপরে ওই দিনই অফিস হ্যান্ড ওভার করে ও ঢাকা চলে আসছে। ঢাকায় চলে আসার পরে তারপর তো কথা চলতে থাকতো, কথা না বলে বলা উচিত যে ঝগড়া চলতে থাকতো, ঝগড়াই করতাম সারাক্ষণ দুজন, প্রচুর ঝগড়া করতাম, প্রচুর খুঁটিনাটি, মানে এক একটা ঝগড়া দেখা তিন দিন চার দিন যায়, বা আমি করতাম যে ঠিক আছে বাবা আমি সরি, মেইনলি প্রথমে সরি আমি বলি, তেই তো এরকম চলতেছে। তারপরে ছয় সাত মাস পরে পরের বছর জুলাইতে ও দেখা করতে গেছে আমার সাথে পটুয়াখালী, ঢাকা থেকে পটুয়াখালী দেখা করতে গেছে, এবং বাসায় বলে গেছে যে ওর এক কলিগের বিয়েতে যাচ্ছে খুলনা। তো এইটা ওর বাসায় কেউ জানতো না, শুধু ওর ছোট ভাই কিভাবে যেন টের পাই গেছিল যে ওই আপুর সাথে দেখা করতে গেছে। তারপরে দেখা করতে যাওয়ার পরে ওখানে লাইব্রেরি ছিল, যে পাবলিক লাইব্রেরি, আমরা সেখানে মানে সেই দাদার সাথে পরিচয় হয়েছে আমার ওর মাধ্যমে, সেই দাদার বাসায় দেখা করতে যাই আর কি। তো তখন এরকম জুলাই মাস ছিল, তো অনেক বৃষ্টি ছিল, তা আমরা সেই দাদার বাসা থেকে রিক্সা নিয়ে বৃষ্টির মধ্যে আমতলি চলে গেছিলাম, দেড় দুই ঘন্টা রিক্সায় ছিলাম একসাথে।
আচ্ছা, পটুয়াখালী থেকে আমতলি?
হ্যাঁ, পটুয়াখালী থেকে আমতলি। আর মজার ব্যাপার হচ্ছে ওইটা ছিল আমার মানে আব্বু ছাড়া ফার্স্ট টাইম কোন ছেলের সাথে আমার রিক্সা ওঠা। তো আমার যেহেতু ভাই নেই, আমি কখনো কারোর সাথে রিক্সা ওঠিনি কোন ছেলের সাথে।
তোমরা তো তিন বোন?
হ্যাঁ, তিন বোন।
এবং কোঅর্ডিনেশন কোন স্কুল কলেজে কখনো পড়োনি? সে অর্থে বন্ধু ছিল না?
না, বন্ধু ছিল না।
ফার্স্ট টাইম যার সাথে রিক্সায় উঠলে সরাসরি চলে গেলে আমতলি। আচ্ছা, আমরা এর মধ্যে যার কথা শুনতে পাচ্ছি না সে হচ্ছে আজম, যেহেতু আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম সেই আজমকে, মনে আছে বন্ধুদের? আজমের কথা আমরা মাঝে মাঝে শুনবো, মিশুর কথা ফাঁকে ফাঁকে। হ্যাঁ মিশু, তুমি কন্টিনিউ করো যে তোমরা চরম মুষলধারে বৃষ্টি হচ্ছে এর মধ্যে তোমরা আমতলে যাচ্ছ
এবং রিক্সায় অনেকক্ষণ।
তারপরে রিক্সায় তো যাচ্ছি এবং ও সকালবেলা কিছু খায় নাই, তো আমরা রিক্সা থামিয়ে মাঝখানে দোকান থেকে এটা সেটা কিনে আবার খাওয়া দাওয়া করতেছিলাম, মাঝখানে বন্ধুদের সাথে ফোনে কথা বলতেছিলাম। তো তারপরে সেখানে তো বৃষ্টির মধ্যে অনেকক্ষণই ছিলাম, মানে এক জায়গায় রিক্সাওয়ালা যখন চালাইতে চালাইতে একদম টায়ার্ড হয়ে গেছিল, তারপরে আবার সে রেস্ট নিত, আমরা একটু আশেপাশে ঘুরতাম, তারপরে আবার চলতাম। এরকম মনে হয় আমরা দশটার দিকে স্টার্ট করছি, আমরা আড়াইটা তিনটার দিকে পটুয়াখালীতে ব্যাক করছি, পুরোটা সময় রিক্সায়। তারপরে ওই দিন এরকম ও তিন দিন ছিল পটুয়াখালী গিয়ে।
রিক্সা ভ্রমণে কোন সেই রকম মানে ভালো লাগার কোন মুহূর্ত?
ভালো লাগার মুহূর্ত ছিল একটা, যে বৃষ্টিতে যখন মানে রিক্সায় তো পর্দা দেওয়া থাকে একদম এই পর্যন্ত,
তো হুড দেওয়া ছিল, পর্দা দেওয়া ছিল, কিন্তু তারপরও বৃষ্টির পানি আমার মানে মুখে আসতেছিল একটা ইসের মতো, স্প্রের মতো এরকম করে। ও তো তাকাই ছিল আমার দিকে পুরোটা
সময়।
তো পরে আমি খুবই লজ্জা এইদিক সেইদিকে এটা বলতাম, এইটা দেখো এইটা দেখো, নিজে তাকাইয়ে থাকতো এরকম। তো ও একটু পর পর আমার মুখ মুছাই দিছিল হাত দিয়ে,
কোনো কথা না, শুধু মুখ মুছিয়ে দিচ্ছে,
মুখ মুছিয়ে দিচ্ছিল যে বৃষ্টির
ইয়ে। দেখে তো মনে হয় ভাই খুব গুরুগম্ভীর সেই রকম একটা পার্সোনালিটি, কিন্তু ভিতর ভিতর অনেক ইমোশনাল এবং অনেক লাভিং। তুমি কি সেই অর্থে তুমি কি স্মরণ করতে পারছো সেই মুহূর্তগুলোর কথা? আমি হ্যাঁ আমি তোমাকেই বলছি, আমি আসলে আমি কি আমি আজম বলছি, তুমি আবার ভুল করে বসো না, আমাকে কারেকশন করো। তোমার নাম কি আজম? অবশ্যই থামলে তোমার নাম কি
সুমন?
সুমন, তো আমি তাই চিন্তা করছি যে আমার প্রেজেন্স অফ মাইন্ড কাজ করছে কিনা, তুমি আমাকে কারেকশন করে দাও, সেই কারণেই বলছিলাম। তো তুমি কি অনুভব করতে পারছো সেই মুহূর্তগুলোর কথা?
অবশ্যই, প্রত্যেকটা জিনিস একদম মানে কি বলে ক্রিস্টাল ক্লিয়ার, চোখের সামনে ভাসে। অ্যাকচুয়ালি কি এগুলো আমাদের খুব ভালো একটা সময় কাটছে, তো আমার মনে হয় না জীবনে বেঁচে থাকলে এগুলো কখনো,
যে এটা হচ্ছে ওর লাইফের ট্রেজার্স, মানে ওর সম্পদ, এগুলো ও চিন্তা করলে ওর মন ভালো হয়ে যায়।
আচ্ছা, তারপর আরো শুনি তোমার কাছ থেকে, তারপর তোমার কাছে আবার আসবো।
তো তারপরে একদিন তো আমরা এরকম রিক্সায় ঘুরলাম, তারপরে পরের দিন আমরা ওখানে মির্জাগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে একটা অনেক মানে বলে হচ্ছে মাজার আছে, তো আমরা সেখানে গেছিলাম, তাও রিক্সাই, কিন্তু বৃষ্টি ছিল না আর কি। তো যাওয়ার পরে ও এখানে ছবি তোলে আমার, ফার্স্ট টাইম, এটা মানে থাকে না ছবি এর কাছে ওর কাছে, এগুলো ছিল না, ও ফার্স্ট টাইম মোবাইল দিয়ে ছবি তুলে ওইগুলাই তো প্রিন্ট করে ওই দিন বিকালেই আমাকে দেখাইছে, সেগুলো নিয়ে আসছিল, ছবি তুলছিল। আর ওই দিন রিক্সায় বসে প্রথম আমি ওর হাত ধরছিলাম, আমি ওর হাত ধরছিলাম, ও হাত ধরতে পারেনি, ও মনে করছে যে কি মনে করবে আমি, ও যদি মাইন্ড করে, এরকম একটা চিন্তা ছিল। পরে আমি অনেক জিজ্ঞেস করছি কেন তুমি হাত ধরতে পারলাম না, এটা কেমন ব্যাপার? তো বলছে যদি তুমি মাইন্ড করো, যদি রাগ করো, একটা মেয়ের হাত ধরবো এত সোজা একটা ব্যাপার, তো ও পারে নেই, আমি ধরলাম শেষ পর্যন্ত, এত ভয়ের কি আছে?
না না, তাহলে ভুলে গেলে চলবে না, সে কিন্তু মুখের পানি ঠিকই মুছিয়ে দিয়েছিল। আচ্ছা, তারপর শুনি।
তো এই একবার দেখা হয়েছে, তারপরে তো ওরকম কথা চলতে থাকতো আমার, এই মধ্যে সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হয়ে গেল, তো পড়াশোনা তো ভালো হতো না, মানে সারাক্ষণ ঝগড়াই করতাম, ফোনেই কথা বলতাম, পড়াশোনা হইতোই না আমার, রেজাল্ট মানে ফার্স্ট ইয়ারের চেয়ে সেকেন্ড ইয়ারের রেজাল্ট খারাপ হয়ে গেছিল আমার। তো তারপরে ওর সাথে আমার মানে ও এর মধ্যে ঈদ চলে আসছিল, তো ঝগড়া লাগছিল একবার সবে কদরের রাত্রে, ও আমার ফোন ধরতেছে না, ফোন বন্ধ করে রাখছে, এরকম করতেছে, অ্যাজ ইউজুয়াল এইটাই করে সবসময়, ফোন ধরে না এবং বন্ধ করে রাখে। তো আমি খুব রাগ হয়ে, ওর ছোট ভাই আছে সোহাগ, ওর নাম্বারটা খুব ইজি, তো মানে ও একবার বলছিল তো আমার মনে ছিল, আমি আবার ওর নাম্বারে, ওর ছোট ভাইয়ের নাম্বারে ফোন করছি, তখন রাত্রে 12:30 বাজে মনে হয়, তখন এত মেজাজ খারাপ হয়ে গেছিল, মানে আমার মনে হয়েছে আমি ওরে পাইলে তখন খুন করতাম, এত মেজাজ খারাপে কোনো সেন্স কাজ করতেছিল না। আমি ওর ছোট ভাইকে ফোন করছি, আমার মাথায় নাই যে এখন রাত্রে 12 বাজে, তো ফোন করা, ওদের বাসার সবাই জানতো ব্যাপারটা যে ওর অবস্থা খারাপ, ওর একজনের সাথে কথা বলে এরকম,
বেশি কিছু জানতো না, জানতো যে একটা সম্পর্ক আছে এতটুকুই।
হ্যাঁ এরকম, তো ছোট ভাইকে ফোন করলাম, পরে ও ফোন ধরলো, আমি ওরে বললাম যে নাম বললাম যে মিশু, তুমি কি সোহাগ বলতেছো? হ্যাঁ। বলছে তোমার আম্মা কই? পুরা মানে ডাটে তোমার কই? যে আম্মা তো নামাজ পড়ছে, ও ভয় পেয়েছে এরকম একটা ব্যাপার, দাও তোমার আম্মার দাও, আমি তোমার আম্মার সাথে কথা বলবো। তো দিল আম্মাকে, তাই আমি বললাম যে আপনার ছেলে কই আপনি জানেন?
এইভাবে শুরু,
এইভাবেই শুরু, আপনার ছেলে কি আপনি জানেন? কই, ও তো নামাজ পড়তে গেছে। সেও ভয় পেয়েছে, ও তো নামাজ পড়তে গেছে, আপনি জানেন নামাজ পড়তে গেছে, ও তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, আমার ফোন ধরে না, সারাক্ষণ ঝগড়া করে, আপনার ছেলে তো খারাপ কেন? মানে মেজাজ খারাপ হয়ে গেছিল যে আমি এইভাবেই বসছি প্রথমে, সে তো অবাক, মানে ব্যাপার কি রাত্রে 11:30 একটার সময় একটা উনি ফোন করে এইসব বলতেছে। আমি মিশু বলার পরেই সে চিনতে পারছে, কারণ সে জানতো আমার নাম জানতো এরকম। তো সে আচ্ছা ঠিক আছে তুমি ঠান্ডা হও, আমি ও আসলে পরে জিজ্ঞেস করবো। সে আমার বলতো তুমি ঠান্ডা হও, ও আসলে পরে আমি জিজ্ঞেস করবো কি হয়েছে তোমার, তখন ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে মানে ঝগড়া হইলে ফোন বন্ধ করে এই করে সেই করে, আপনার ছেলে এমন খারাপ কেন এই সেই অনেক কথা বলছি তার। তো সে পরে বুঝে উঠেছে তোমার আব্বা আম্মা ভালো আছে, হ্যাঁ ভালো আছে, নামাজ পড়ছে, জি নামাজ পড়ছে, পড়তে পারিনি আপনার ছেলের যন্ত্রণা, মানে এরকম মানে খুবই আমি তার সাথে রাগারাগি করতেছিলাম। পরে মানে সে জিজ্ঞেস করছে ও বাসায় আসার পরে যে ঝগড়া হয়েছিল কিনা, এইরকম হইতো। তারপরে ঈদের সময় ও আসছিল, পটুয়াখালী গেছিল দেখা করার জন্য। তো ওই দিনে আমরা সারাদিনই রিক্সায় ঘুরছি, কিন্তু ওই দিন বিরক্ত হয়ে গেছিলাম কারণ আমাদের কোনো মানে পটুয়াখালীতে সবাই যেহেতু চেনে সেরকম জায়গাই নেই যে আমরা দেখা করব, মানে এ দেখবে ও দেখবে বাসায় বলবে কেমন একটা ব্যাপার। তো রিক্সায় ঘুরছি, বিরক্ত হয়ে গেছিলাম রৌদ্রে রৌদ্রে, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের ওই দিন। এইরকম একদিন দেখা হয়েছে, তো ফোনে কথা বলতেই থাকতাম সেটা তো আসেই, আর আমাদের মানে অভ্যাস হয়ে গেছিল মনে হয় যে প্রত্যেক বৃহস্পতিবার ঝগড়া করা, প্রত্যেক বৃহস্পতিবার আসলেই আমাদের মধ্যে ঝগড়া লাগত। কারণ হচ্ছে গিয়ে ও মানে বৃহস্পতিবারের পরে শুক্রবার আমার মনে হতো যে ও যেহেতু অফিস নাই ও আমাকে অনেক বেশি সময় দেবে, বা আজকে বৃহস্পতিবার রাত্রে ও আমার সাথে অনেক কথা বলবে, কিন্তু ও আবার ওর সমস্ত কাজগুলো জমায় রাখত, যে ওদের বাসার কাজ চলতেছিল, যে ও মিস্ত্রি হ্যান্ডেল করা, হিসাব করা, এইটা সেটা সবকিছু বৃহস্পতিবার করবে, শুক্রবার করবে, এই দুই দিনের অফিস বন্ধ, এই দুই দিনের মধ্যে ও সব কাজ গুছাই ফেলবে। তো তারপরে তখন এগুলো নিয়ে ঝগড়া লাগতো, প্রচুর ঝগড়া লাগতো, এবং ওর অভ্যাস ছিল যে ফোন ধরবে না দুই তিন দিন ফোন বন্ধ, তারপরে আবার আমি ফোন দিতে 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 বিরক্ত হয়ে ফোন ধরতো, অথবা আমি যদি কোনো একবার, সেটা খুবই রেয়ার যে ছয় মাসেও একবার না যে আমি ফোন দিই নেই, তখন ও নিজের থেকে দুই দিন পরেও ফোন দিত, মানে অ্যাটলিস্ট দুই দিন। তারপরে এরকম তো চলতে গেছে, তারপরে আমি একবার ঢাকা আসছিলাম, তখন ওর সাথে দেখা হয়েছে। ও ছিল, ওর ফ্রেন্ড ছিল একজন, আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল, আমরা চারজন মিরপুর বেড়িবাঁধের ওই এলাকাটাতে মানে অনেকক্ষণ ঘোরাফেরা করছি। তারপরে ওই দিন আমার অনেক জ্বর ছিল, যেদিন আমরা বেড়িবাঁধে ঘোরাফেরা করতে আসছিলাম, তো তারপরে আমার ফ্রেন্ড আমাকে বাসায় পৌঁছে টোসে দিয়ে আসছে। এরকম আমার সাথে ওর তিন চার বছরের রিলেশনের মধ্যে বলতে গেলে দেখা হয়েছে চারবার, তিন চারবার এরকম। তো তারপরে এরকম খুবই কম দেখা হইতো, তো ফোনে প্রচুর ঝগড়া হইতো। আর ওর একটা ব্যাপার ছিল, ও কিছুতেই আমার কোনো মানে বার্থডে বা কোনো অকেশন এগুলো কখনো মিস করতো না, কিছুতেই মিস করতো না, এবং আমি যদি বলতাম যে তুমি আমাকে মিস করো নি, তখন আরো করতো না, লজ্জা পেয়ে যে না এখন কি বলবো সময় শেষ হয়ে গেছে এইটা সেটা। আর সব অকেশনে আমাদের মধ্যে ঝগড়া লাগতো, অকেশন হইছে পরে আমরা দুজন খুব ব্যাপারটা নিয়ে চিন্তা করছি যে কেন আমাদের মধ্যে এরকম ঝগড়া হয়। পরে আমরা এইটা পাইছি খুঁজে যে আমাদের অনেক এক্সপেকটেশন থাকে, তো যে ঈদ আসছে বা পয়লা বৈশাখ আসছে ও আমাদের সময় দিবে, কথা বলবো আমরা অনেক বেশি বা এটা সেটা, তখন পারতো না ওর ফ্রেন্ড ওর ফ্যামিলি বা এইসব কারণেই মেনলি ঝগড়া হইত। তারপরে একবার ঝগড়া হইতে হইতে অনেক বেশি হয়ে গেছিল,
প্রত্যেকটি কথা শুরুতে ঝগড়া
শেষে ঝগড়া,
ঝগড়ার
প্রতিবার ঝগড়া,
প্রতি বৃহস্পতিবার নিয়ম করে
ঝগড়া,
কিন্তু আমার ভালোবাসা
এই ঝগড়ার মধ্যে আছে কি একটু দেখি তো। তোমাদের ঝগড়া বিষয়বস্তু বেশিরভাগ হতো যে কেন সে ফোন ধরছে না,
কেন ফোন ধরছে
এইটা, আর একটা কি যেন বললে কি দিন কিনে এসে তো উইশ করতো না, কেন
উইশ করতো না, কোনো অকেশনে উইশ করতো না, বা খুব মানে ইয়া ব্যাপার ছিল, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকদিন আমাদের বাসায় হইতো কি দশটা সাড়ে দশটার মধ্যে সবাই ঘুমায় যেত, আর ওদের বাসায় ঘুমাইতে ঘুমাইতে এগারোটা বারোটা বেজে যেত এরকম,
বন্ধু বান্ধবের সাথে আড্ডা
আড্ডা বা বাসার কাজ থাকতো, এমনিতেই ঢাকার মানুষ দেখি একটু দেরিতেই ঘুমায়।
আচ্ছা আচ্ছা, এখন আমি 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 দুঃখিত আমি ইন্টারাপ্ট করলাম এই কারণে যে এত বেশি ঝগড়া ঝগড়া ব্যাপারগুলো আসছে, তো মিষ্টি ঝগড়া যতটুকু আমরা বুঝতে পারছি আর কি, এই ঝগড়ার
এরকম হয়ে গেছিল যে আমার ফ্রেন্ডরা এই আজকে ঝগড়া করছি আজকে বৃহস্পতিবার,
আচ্ছা
সবাই জানতো
এই যে সার্বজনীন ঝগড়াতে যে পরিস্থিতি সেটা কি নিয়ে হতো কেমনে হতো সেই সম্বন্ধে আমরা একটা লাইভ ফ্লেভারটা শ্রোতা বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করব যে ঝগড়াও যে মানুষকে কাছে টানতে পারে এইটার একটা রিয়েল টাইম ফিলিংস শ্রোতা বন্ধুরা পাবে। আমি সুমনের কাছে যাচ্ছি। সুমন, সাধারণত বিষয় অবজেকশন হচ্ছে মিশর পক্ষ থেকে যে তুমি ফোন ধরো না।
না, আসলে এই ঝগড়াটা একদিক থেকে যে খুব কষ্টের ঝগড়া তা না, ভালো ঝগড়া। ভালো ঝগড়া কিরকমের, ওকে আমি যতটুকু সময় দিতে পারতাম ও চাইতো তার চাইতে 5-6 গুণ বেশি। কোনো কারণে হয়তো বা আমি সেই সময়টা দিতে পারতাম না, আর সময়টা দিতে না পারার কারণে ও রাগ করত।
ব্যাপার ছিল যে ও, আমি জানতাম যে ওদের বাসার সবাই 11:30-12 মধ্যে ঘুমিয়ে যায়, তারপরে ও আমাকে ফোন করবে 12 টাইম লিমিট এরকম একটা। 12 থেকে যত সময় সামনে যাইতো যে 12:05-10 ও ফোন করতো না।
ব্যাপারটা ঠিক আসলে ওরকমের না, মানে ও আমাকে বলতো যে কয়টায় ফোন দিবা, আমি বলতাম যে ঠিক আছে আমি 11টায় ফোন দিব। কিন্তু আমি খুব চেষ্টা করতাম, আর এই বিষয়টা তো একদম ওপেন না, মোটামুটি লুকিয়ে ফোন দিতে হইতো আর কি।
তোমাদের যেহেতু ঝগড়ার ব্যাপার এত বেশি আছে,
ঝগড়া প্রসঙ্গেই বলতে,
ঝগড়ার মাধ্যমে যেহেতু তোমাদের অনেক কথা হচ্ছে, ধরো একটা সিকোয়েন্স বলি যে তুমি অফিসের জন্য রওনা দিয়েছো, নীতিগত ভাবেই মিশু এক্সপেক্ট করবে যে অফিসে পৌঁছানোর পরপর তুমি ফোনে জানাবে যে তুমি অফিসে পৌঁছালে সুহালে। ধরো তুমি ফোন দিলে না, তাহলে কিভাবে শুরু হতে পারে ব্যাপারটা?
মানে আমি এমন হয়েছে যে আমি অফিসে গেছি হচ্ছে 9:30, কিন্তু
আমি ওই 9:30 থেকেই মানে এক্সপেক্ট করা শুরু করি যে ফোন দিবে ফোন দিবে,
কিন্তু আমি কোনো কারণে আমি ফোন দিই নাই, বা কোনো একটা সমস্যা হয়েছে, বা আমি ভুলে গেছি, বা অন্য কাজে আমি ব্যস্ত হয়ে গেছি। এই সিচুয়েশনে যে জিনিসটা হতো সেটা হতো যে মানে ফোনে কথা হতো, তুমি ফোন দাও না কেন,
তুমি ফোন দিলে না কেন, কি অবস্থা।
হ্যাঁ, আমি তখন কোন এক্সকিউজ দাঁড়া করাতে পারতাম না, এই কারণে কোনটাই ওর সামনে আর কি মানে টিকতো না। টিকতো না বলতে ইচ্ছাটাই হচ্ছে আসল, তুমি ফোন দিতে চাও নাই, এটা হচ্ছে তোমার ইচ্ছা, এইসব কারণ কোনো ব্যাপার না।
ব্যাখ্যা দাও যে বলতেছে সেটাই তো, তোমার প্রেক্ষিতে তোমার প্রেক্ষাপট কি বলো সেটা।
হ্যাঁ, আমি কোনো কারণে ব্যস্ত থাকতে পারি, কিন্তু ব্যস্ততা ওকে ফোন দেওয়াটা হচ্ছে প্রধান কাজ, দেন তারপরে অন্য কিছু।
ঠিক আছে, লাভগুরু তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেখ, দেখা যায় যে ঝগড়াটা কিভাবে করো তোমরা। যেমন তুমি বললে মিশু কথা প্রসঙ্গে বন্ধুর সাথে সাড্ডা দেয়, আমি বন্ধু হয়ে সুমনের সাথে কথা বলছি, সুমন এত তারা কিসের, বস না একটু।
তখন দেখা যেত
আমার সাথে, বন্ধু হিসাবেই কথা বলো তুমি।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু
এই যে তোর যে বারবার ফোন কল আছে, কি করিস না করিস, ফোনে বলে দে যে 10 মিনিট দেরি হবে, বলে দে বলে দে
না। একটা পর্যায়ে হতো কি, মিশু ফোন দিছে এটা অ্যাকচুয়ালি হাইড করতে চাইতাম, না এটা অন্য কেউ ফোন দিছে।
আচ্ছা, না আমার সাথে তুমি
মিশু টিশু কি দরকার, না এটা কোনো ব্যাপার না,
তুমি আমার সাথে নামই দাও। এরকম আমি একটা বিষয়, যেমন অলরেডি এর মধ্যে কজ দেখালো যে সে বন্ধুদের সাথে সময় দিতে যে আমার সাথে টাইমিং করতে পারতো না, তাই তো মিশু? তো আমি বন্ধু হয়ে, গুরু বন্ধু হয়ে তোমার সাথে কথা বলছে, তো শুনুন ঠিক আছে একটু বস, আর এত বউ পাগল কেন রে তুই, যা বন্ধুরা বলে।
তখন তো বউ না আসলে, তখন ফ্রেন্ডরা জানতো যে মিশু নামের কেউ আছে। একটা পর্যায়ে এমন হয়েছে যে কেউ ফোন দিলেই মনে করতো কি মিশু ফোন দিছে, কি মিশু ফোন দিছে, এই অবস্থা। তখন সমস্যা, আর সবচেয়ে তো ওর যে ব্যাপারটা,
তখন মিশুর সাথে আর্গুমেন্টটা কিভাবে হতো, তুমি কিভাবে বলতে শুনবে,
তুমি এখন ওই জায়গায় তুমি ফোন দিল না, এতক্ষণ আমি অপেক্ষা করতেছি। মানে
দেখা যেত কি, আমি টাইম দিছি 11:00, আমি দৌড়ে চেষ্টা করে আসছি, 11:15 বাজে, 15 মিনিট কেন বসে থাকতে হয়েছে, এই 15 মিনিটের হিসাব আমি কিভাবে দিব, দিতে পারতাম না, যার কারণে একটু রাগারাগি। রাগারাগিটা যে খুব বেশি থেকে যেত সেটা না, মাঝে মাঝে বেশি থেকে যেত, ম্যাক্সিমাম সময় হতো কি ওই রাগারাগি করতে করতে একসময়।
আবার আমরা গল্পে চলে আসি, এই হচ্ছে মানে বিশিষ্ট ঝগড়াটে ফ্লেভার আমরা আমাদের বন্ধুদেরকে দিলাম, কিন্তু কিছু ঝগড়া এবং এই ধরনের ঝগড়া বলবো না, এটাকে অ্যাকচুয়ালি খুনসুটি থেকে কিছুটা ঝগড়া ঝগড়া ভাব বলা যেতে পারে, এটা ওদেরকে পরস্পরের কাছে নিয়ে এসেছে।
এখন মনে হচ্ছে যে খুনসুটি, কিন্তু তখন ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব সিরিয়াস ছিল, ঝগড়াই ছিল, আমি ফোন দেব না, কান্নাকাটি, মানে খুব খারাপ অবস্থা।
আমরা চলে যাই আবার সেই তোমার ওই কথাতে যেখানে তুমি বলেছিলে যে কেন ফোনে আসছে না সে, তারপর থেকে শুনি।
তো তারপরে একবার ওর সাথে কি একটা ব্যাপার নেই, মানে আমাদেরকে ঝগড়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা 10-15 দিন ঝগড়া করলাম, জিজ্ঞেস করে কি নিয়ে ঝগড়া হলো, বলার কিছু নেই, ভুলেই গেছি আমরা যে কি নিয়ে ঝগড়া শুরু হয়েছে। তো আমিও আসলে এখন ভুলে গেছি যে তখন ঝগড়াটা কি নিয়ে হয়েছিল।
আসলে ঝগড়ার কোনো বিষয় ছিল না,
তারপরে ও মেইনলি যেটা হইতো যে দুই দিন, দুই দিনের মাথায় ও ফোন দিত। আমি যদি দুই দিন কোন রকম কামড়ায় কামড়ায় থাকতে পারতাম তারপরে ও ফোন দিত, কিন্তু আমি পারতাম না। ম্যাক্সিমাম টাইম হতো কি যে আমি ফোন দিয়ে ফেলতাম ওরে। তো ওইবার আমিও ফোন দিই নেই, আর ও কেন এত রাগ করছিল আমি আসলে ভুলেই গেছি ব্যাপারটা। তো প্রায় নয় দশ দিন হয়ে গেছিল যে ও ফোন করে মানে ই করতে পারেনি, ফোন করার নেই আমাকে। আমি তিন চারবার ফোন করছি ও ফোন ধরেও নেই। তখন আমিও একদম মানে কি ব্যাপার এত কেন, আমি সবসময় মানে এক বছর দেড় বছর ধরে আমিই ফোন দিতাম ওরে, প্রথমে আমিই সরি বলতাম। তখন আমারও কেমন গায়ে লাগতেছিল ব্যাপারটা। তারপরে ও দশ দিন পরে ফোন করলো আমাকে। ফোন করার পরে আমি ফোন রিসিভ, ও নিজের নাম্বার দিয়েও ফোন করেন, অন্য একটা নাম্বার দিয়ে ফোন করছে। তখন আমি বললাম কি যে আপনি কে? তো বলতেছে আমাকে চিনবেন না। সো আচ্ছা আপনি ঠিক আছে, তখন একদম আপনিতে চলে গেছে, আপনি আর কখনো ফোন করবেন না আমাকে, আপনাকে আমি চিনি না। এইটা বলার পরে ও মোটামুটি শকড। তো ভাবছি কি যে আমি রাগ করে আসছি অনেক, যেহেতু নয় দশ দিন কথা হয়নি, যেখানে আমাদের প্রচুর কথা হয়, প্রচুর মানে ওর অফিসের মানুষজন এবং সবাই বিরক্ত হয়ে যেত যে ওর কথা শুনে এত কথা বলে। তো তারপরে ও ভাবছে যে আমি রাগ করে আসি, ও তারপর দুই তিন দিন পর্যন্ত ফোন দিতেছে যে আমার রাগ ভাঙানোর জন্য। এই ফার্স্ট টাইম ও ট্রাই করতেছে আমার রাগ ভাঙানোর জন্য, সবসময় আমি ওর রাগ ভাঙাই। তো ও তার মানে আমি ফোন ধরলামই না, এবং যখনই ধরতাম তখনই বলতাম যে আপনাকে আমি মানা করছি, আপনি ফোন করছেন কেন আবার? এইভাবে মানে খুব ডিপ হয়ে গেছিল ও মানে। তারপরে হইলো কি যে ও এক পর্যায়ে কান্নাকাটি শুরু করে দিল যে কেন এরকম করতেছে, আমি তো তোমার সাথে থাকতে পারি না, এই সেগুলো বলতো। ও যত কান্ত মনে হয় যে আমি আরো শক্ত হয়ে যেতাম। তখন ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এবং ও সিরিয়াসলি।
অবস্থাটা কি হয়েছিল বন্ধু? আমরা গল্পের শুরুতেই কিন্তু সুমনের কাছ থেকে সেগুলো জেনেছি, আমরা যে যে পর্যায়ে গিয়ে সুমনের কথাগুলো শুনেছিলাম একদম গল্পের শুরুতে, তোমাদের মনে আছে অবশ্যই, যখন সুমন চিন্তা করছিল যে জীবন রাখার কোনো মানে হয় না, আসলে এর চাইতে কষ্টকর জিনিস আর পৃথিবীতে নাই। তখন কিন্তু এই এই সময়টা, যে সময়টার কথা মিশো এখন বলছে যে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে
ব্রেকআপ হয়ে যাচ্ছে না গুরু, ব্রেকআপ হয়ে গেছিল,
অলরেডি ব্রেকআপ হয়ে গেছে। এবং তুমি কি পরে তো জেনেছো যে কি বড় রকমের ইম্প্যাক্ট পড়েছিল? হ্যাঁ, আমরা এখন আবার গল্পটা সামনের দিকে গিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই এবার মিলাতে পারছো যে কোন পরিস্থিতিতে গিয়ে সুমনের ওই অবস্থা হয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতে শুনেছি সুমনের মুখ থেকে।
তারপরে ও মানে ওর অবস্থা এত খারাপ হয়ে গেছিল এত, যে ওর বাসার মানুষজন টেনশনে পড়ে গেছিল। ওর আম্মা আমার মাকে ফোন করছিল যে আমার ছেলেটা তো অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাবে, এরকম একটা ব্যাপার, তো আপনার মেয়ে কথা বলতেছে না, এগুলো বলতো। তো তারপরে ও আমার যত ফ্রেন্ডদের নাম্বার জানতো এবং যার নাম্বার জানতো ও তাকেই ফোন করতো। ফোন করে শুধু বলতো যে আপনারা মিশুকে একটু বোঝান, ও যেন আমার সাথে একটু কথা বলে, ও আমার ফোন ধর মানে ফোন ধরতেছে না, ও যেন আমার ফোনটা একটু ধরে। এই সবাইকে এই রিকোয়েস্ট গুলো করতো, সবাইকে রিকোয়েস্ট করতো এবং ও কান্নাকাটি করতো সবার কাছে ফোন করে, কিভাবে ও আমার সাথে একটু কথা বলবে, কিভাবে ও যোগাযোগ করবে, মানে এরকম ভাবে ও মানে ই করতো, কান্নাকাটি করতো সবার সাথে। তো ও মানে ছোট ভাই, সে ওর অবস্থা দেখে এত টেনশনে পড়ে গেছিল, সে ওকে তখন বলল কি যে ভাইয়া তুমি এক কাজ করো, তুমি গিয়ে পটুয়াখালী গিয়ে আপুর সাথে দেখা করো। ততদিনে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে এরকম অবস্থা। এবং আমি আমার ফ্রেন্ডের কাছে শুনতাম যে ও ইভেন ওর মানে আমার মনে হতো যে ও যন্ত্রণা করতেছে আমাকে, আমি ফোন বন্ধ করে রাখতাম, ফোন ধরতাম না। তো তারপরে ওর ছোট ভাই বলল যে পটুয়াখালী গিয়ে আমার সাথে দেখা করে আসার জন্য। এবং এটা আমাদের আর কয়েকজন ফ্রেন্ড ওরাও বলল যে আমার ফ্রেন্ডরাও ওকে মানে ই করলো যে ভাই আপনি দেখা করেন, যদি ও মিশু রাজি হয় ফাইনালি সেটা তো একটা ভালো ব্যাপার, আর যদি রাজি নাও হয় তো আপনার নিজের কাছে একটা সান্ত্বনা থাকবে যে আপনি চেষ্টা করছেন শেষ পর্যন্ত, পটুয়াখালী পর্যন্ত গেছিলেন দেখা করার জন্য। তো পটুয়াখালী যাওয়ার পরে সারাদিনই আমরা ওই যে লাইব্রেরিতে দাদার বাসায় দেখা করতাম, সেখানে ছিলাম একসাথে। তো ও সারাদিনই বলতেছে যে তুমি বলো, তুমি আমাকে মাফ করে দাও, বা তুমি আমি মানে এত শক্ত হয়ে গেছিলাম যে আমার মানে যে না আমি ওর সাথে থাকবোই না, ওর এইসবের মধ্যে আমি নাই, ও বাদ পুরা। তো তারপরে ও পুরাটা দিন মানে আমি দেখতেছি যে আমার হাত ধরে কাঁদতেছে,
এত কষ্ট,
কিভাবে দিতে পারলেন? তখন মানে এক বছর দেড় বছরে যেটা আমি সহ্য করছি ও সেটা পনেরো দিনে সহ্য করছে। যে আমি এত ও সময় ই করতাম যে ফোন ধরতো না, ফোন করতে করতে একশো দেড়শো বার ফোন করতাম তাও ধরতো না। তখন এই সব কিছু মিলেছিল একদম পুরা ইয়া যে না ঠিক আছে বাদ দরকার নেই আমার। তারপরে ও আমার হাত ধরে কাঁদছে, আমার এখনো মনে পড়ে যে ও মানে কাঁদতেছে সমানে, তুমি বলো যে তুমি মাফ করে দিছো বা প্লিজ তুমি আগের মতো হয়ে যাও, বলছি না তুমি যাও গা ঢাকা চলে যাও দরকার নেই আমার। তো তারপরে একদম মানে সারাদিনই এরকম, সারাদিন ও আমাকে বুঝাইতেছে, সারাদিন কাঁদতেছে, মানে ওর তখন চেহারাও এমন খারাপ ছিল একদম মানে দেবদাস, মানে আমি দেখি নাই কিন্তু ওরা দেখে আমার মনে হয়েছে যে মানে এরকমই এরকমই হবে দেবদাস, যে দাড়ি টাড়ি কালো হয়ে গেছে, মানে কি বিচ্ছিরি মানে খারাপ অবস্থা ছিল ওর অনেক। তারপরে ও ঢাকা, এবং আমার মনে আছে যে ও যখন ঢাকা থেকে পটুয়াখালী যাইতেছিল তখন গাড়িতে বসে ও কাঁদতেছিল আমার সাথে কথা বলে যে আমি তোমার দেখতে আসছি একবার এরকম। এমনিতে আমাদের মতো দেখা হইত না, দুই তিনবার দেখা হয়েছে মাত্র। তারপরে কান্নাকাটি করার পরে ও যখন ঢাকা চলে আসবে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি কি হয়, আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তার মানে এই না যে তোমাকে মাফ করে দিচ্ছি বা সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, আমার ইচ্ছা হলে আমি তোমার সাথে কথা বলবো, এরকম একটা ব্যাপার বলার পরে ও মোটামুটি আশ্বস্ত হয়ে পটুয়াখালী থেকে ঢাকা চলে আসে। এর মধ্যে আমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষাও কাছাকাছি চলে আসে, আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ পুরো ঝামেলায়। তো তারপরে ওর চাচাতো ভাই সে একদিন আমাকে ফোন করলো, ফোন করে বললো যে সুমনের অবস্থাও তো অনেক খারাপ আর তোমারও তো পড়াশোনা হচ্ছে না, তোমরা তো মানে দুজনেরই তো খারাপ হচ্ছে, তুমি এক কাজ করো পরীক্ষা পর্যন্ত যেহেতু ওর সাথে কথাও বলতে পারতেছ না, আবার কথা না বললে তোমার পড়াশোনাও খারাপ হচ্ছে, সারাক্ষণ তো এই চিন্তাই করতেছো, তো পরীক্ষা পর্যন্ত তোমরা কথা বলো তারপরে ডিসিশন নিও যে তোমরা কি করবা। তো তারপরে পরীক্ষা পর্যন্ত হ্যাঁ কথা বলতাম, এবং তখন হতো যে আমি রাত্র জেগে পড়তাম, এক একটা প্রশ্ন পড়ার পরে ও ফোনে জিজ্ঞেস করতো যে বলো তুমি কি পড়ছো, তো পুরো সামারিটা আমি ওকে বলতাম ফোনে যে হ্যাঁ এইটা এটা পড়ছে, এই প্রশ্নটার মধ্যে এটা আছে এটা আছে, এগুলা তো মোটামুটি মানে একটা মানে ইয়া ছিল যে ধারণা নিয়ে আমি পরীক্ষা দিতে চাইতাম এক একদিন। তো পরীক্ষা এইভাবে পরীক্ষা শেষ হইল, তখন মানে আর একটা ব্যাপার ছিল যে আমার বাসায় আমার আম্মু জানতো যে এরকম একটা ছেলে আছে, সে ওকে অনেক পছন্দ করে, তো আম্মু যেহেতু জানতো আব্বুও জানতো, কিন্তু আমি এত কিছু জানতো না যে এত কথা হয় বা এত ঝগড়া এটা সেটা এত কিছু এদের মধ্যে, সেগুলো কিছুই জানতো না। তো একদিন আম্মু ফোন আমারে বলতেছে যে ওই ছেলে তোর আর ফোন করে না, আম্মু অকেশনালি করে, ঈদে করে, কোরবানিতে করে, এরকম একটা ব্যাপার। তখন আর একটা প্রপোজাল আসছিল আমার পরীক্ষার পরপরই একদম, সেটা তো মানে ওর ব্যাপার ওর সাথে কথা বললো, তারপরে আম্মু যে দেখি ওই ছেলেটার সাথে কথা বলে দেখি ও কি চায়, তো ওর সাথে কথা বললো প্লাস এই প্রপোজালটা মানে কম্পেয়ার করে বলতেছে যে দেখি এখন কোনটা ভালো হয়। তখন আব্বু আম্মু মানে ওই করতেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে, থার্ড ইয়ার পরীক্ষার পরে বিয়ে দিয়ে দেবে। তারপরে তারা কম্পেয়ার করার পরে এখন আম্মুর মানে ওকে পছন্দ হয়েছে, ওর সবকিছু জানার পরে যে পড়াশোনা এটা সেটা সবকিছু জানার পরে ওর পছন্দ হয়েছে। আমি এমন ভাব তখন আম্মু এই ছেলে বিয়ে করবো না, আমি যার একটা যেটা আছে সেটা বিয়ে করবো। তখন আমি আমার খুব আম্মু আছে না তুই জানিস না এই ছেলেটা ভালো হবে এত চায়, ওর তো একটা মানে দীর্ঘ নিঃশ্বাস পড়বে যদি ও ই না হয় এরকম। তো তারপরে আমার পরীক্ষা তো মানে 10 তারিখ শেষ হয়েছে, 11 তারিখে আমার মানে ওর ছোট মামা সে আব্বুকে ফোন করে আব্বুর সাথে কথা বলছে যে এরকম আমার বোনের ছেলে তো আপনার এই মেয়েকে অনেক পছন্দ করে, তো আসেন আমরা ব্যাপারটা নিয়ে কথা বলি। তারপরে কথা হলো তাদের মধ্যে, ওদের বাসায় কেউ আমাকে দেখে নাই
কিন্তু কণ্ঠস্বর শুনেছে আপনার ছেলে কোথায়,
ও আমার ছবি দেখছিল কারণ যে পটুয়াখালী থেকে ছবি নিয়ে আসছিল, হ্যাঁ ছবি নিয়ে আসছিল, ছবিগুলো অনেক খারাপ ছিল, মানে মানে কোমরে হাত দেওয়া মানে খুবই বাজে
অবস্থা,
তারপরে ওর আম্মা একদিন ওর বিছানা ঠিক করতে গিয়ে দেখে বালিশের নিচে এই অবস্থা, যে এত বড় ছেলে তার বালিশের নিচে একটা মেয়ের ছবি, সে তো তার মানে নানুকে দেখাইছে, ছোট ভাইকে দেখাইছে, ভাইয়ের বউকে দেখাইছে, মামা সবাইকে দেখাইছে যে সুমন মনে হয় এই মেয়েকেই পছন্দ করে। তো একটা ব্যাপার ছিল ও মানে আমার নানু যে সে রাজি হয়েছিল প্রথমে কারণ বরিশালের মেয়ে, ওরা যেহেতু বরিশালের আমরাও বরিশালের, এটা তার মধ্যে একটা কাজ করছিল যে নিজেদের মানে এলাকার। তারপরে কথা বলার পরে আমার আব্বু ভাইয়া এরা কথা বলল ওর মামা আর ওর ছোট ভাইয়ের সাথে। কথা বলে তারা একদম একদম বিয়ের কথাটা তো একদম পুরোপুরি সব পাকা হয়ে গেছে, মনে হয় এক মাস লাগে নাই, পুরো ডিসিশন পাকা হইতে দশ দিন লাগছে, তারপর থেকে যোগাযন্ত্র শুরু হয়ে গেছে বিয়ের। তারপরে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটা, মানে এখন হয় না, এই যুগে হয় না যেটা, সেটা হচ্ছে ওদের বাসায় শুধু আমার ছবি দেখছে, আমার বাসায় ওর ছবি দেখছে। বিয়ের সময় যে যখন মানে কাজী বিয়ে পড়াইতে আসছে তখন ওদের বাসার মানুষজন আমাকে দেখছে, তার আগে কিন্তু কেউ দেখেনি, এবং আমাদের বাসার মানুষজন ওকে দেখছে।
অর্থাৎ দুই পরিবারে সেই রকম কোন উচ্চ বাচ্চা বা সেই রকম কোন প্রতিবাদ আসেনি বিয়ের ব্যাপারে?
ওদের ফ্যামিলিতে তো জানতো যে এই মেয়েকে ও পছন্দ করে অনেক, তো ওর মাঝখানে যে কাণ্ড করছিল তারপরে কেউ না করার সাহসও পায় নাই বা করেও নাই। আর আমাদের ফ্যামিলিতে আমার নিজের এখনো অবাক লাগে যে তারা কেমনি ছেলে না দেখে আমার বিয়ে দিয়ে দিল, তারা তো জানতো না যে কি হয়েছে না হয়েছে, তারপরে তো বিয়ে হয়ে গেল।
তারা এখনো জানে না,
তারা
এখন হয়তো জানছে
না, এখনো জানবে না, কারণ পটুয়াখালী
মানে যারা শুনবে তারা যদি বলে যে না এদের মধ্যে আগেই সম্পর্ক ছিল, এরা পটুয়াখালী থেকে আমতলে অনেক আগেই গেছে। আচ্ছা তারপর বলো।
তারপরে আমি আমাদের ফ্যামিলি আমরা ঢাকায় চলে আসি, মানে বিয়ে উপলক্ষে আর কি, আমার ছোট ফুপুর বাসায় বিয়ে হয়। তো বিয়ের সময় তো অনেক মজার ব্যাপার করে বেশ কিছু আর কি, যেমন মানে আমার একটা ব্যাপার যেটা আমার মনে হয় সব মেয়ের হয় কিনা আমি জানি না, যখন কাজী এসে আমার কবুল নিতে আসছে, একটু ইজি একটা ওয়ার্ড এখন ইজি বলতেছি কবুল, একসময় বলা যায়, তখন কিছুতেই বের হয় না ভিতর দিয়ে, কবুল বের হয়ই না, মানে চোখ দিয়ে পানি পড়ে যায় কিন্তু কবুল বের হয় না। সব মানুষ তো এরকম তাকায় থাকে, মুরব্বীরা মামা এই খালু আব্বু ভাইয়া এরা সব তাকায় আছে কিন্তু আমার মধ্যে কবুলই বের হয় না। হ্যাঁ রেডি কিন্তু বের হয় না, মানে এরকম অবস্থা তখন আমার আম্মু পাশ দিয়ে হাত ধরে বল, তখন আমি বললাম যে কবুল বইলা, মানে মানে শেষ যা ঝামেলা গেছে বসি কাজী, আবার বলে কি আবার বলেন, আবারও ওই রকম কষ্ট করে আগে বলবেন, আবার আবার বলেন, মানে তিনবার বলতে হবে, মানে আমার মনে হয়েছে মানে জীবনে কবুল বলার মতো কঠিন কিছু আর নাই, তিনবার তাও সব মুরব্বীদের সামনে। তারপরে কাজী গেল ওর কবুল নিতে, তো সে বলতেছে যে
সে কি বলেছিল আমি তার জবানিতেই শুনি, সুমন কি হয়েছিল? আমরা তো মিশুর কাছ থেকে শুনলাম যখন কবুল বলতে বলেছে তিনবার বলতে হয়েছে এবং তার অনেক কষ্ট করতে হয়েছে কবুল বলতে, তোমার কি হয়েছিল?
না ব্যাপারটা খুব মজার একটা ঘটনা ঘটছিল ঠিক ওই সময়। কাজী তো এসে সবার বলতেছে যে আপনার বাবার নাম এটা, আপনার নাম এটা, এরকমের বলে, তারপর বলতেছে যে এই মিশুর বাবা এটা, তার মেয়ে তাবাসুমারা নিশু, এর সাথে বলেন আপনি কবুল। আমি তো বলতেছি যে আমি নিজে মনে মনে বলতেছি যে আমি তো তাবাসুমারা নিশুকে তো আমি বিয়ে করব না, আমি তো তাবাসুমারা নিশুকে বিয়ে করব।
আচ্ছা আচ্ছা।
তো এখন সবাই ওখানে, আমার শ্বশুর আছেন, ওর খালু, ওর চাচাতো ভাই, আমার মামা, সবাই বসা, কেউ কোনো কথা বলে না। তা আমি তাকে আছি, আমি বলতেছি না কবুল। তো আমি বললাম যে কাজীকে যে ওই নামটা তো হবে মিশু, তো সে বলতেছে হ্যাঁ তাবাসুমারা নিশু। আমি বলতেছি না, নামটা হবে তাবাসুমারা মিশু।
মানে এত ব্যাপার হয়ে যাচ্ছে, তাও মুরব্বীরা নতুন
যে সবাই আমার দিকে তাকানো, এবং আমি এই কথাগুলো বলতেছি যে তাবাসুমারা মিশু, আর সে বলতেছে তাবাসুমারা নিশু, তখন আমি বানান করে বলতেছি মহেশকারী মি সু, তখন সবার আর কি চেতনা আসলো। এবং
তখন মানে আমার মনে হয় কি যে আমার বাবা বা যারা ছিল তারা মানে সবাই মেয়ের বিয়ের সময় হতভম্ব হয়ে গেছিল আর কি, কারণ আমি আমার বড় বোনের বিয়ের সময় দেখছি যে আমার আব্বু সবাইকে দাওয়াত দিতে এরকম যে অমুক তারিখ হচ্ছে গিয়ে মিতুর বিয়ে, আর তারপরের দিন মিশুকে তুলে নিয়ে যাবে, তারপরের দিন মিতুর গায়ে হলুদ, মানে মিতু মিশু দুইজনে একসাথে বিয়ে দিতে গুলাই ফেলছিল আব্বু, মানে মেয়ের বিয়ে দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। তো এখন মনে হয় যে আব্বু হতভম্ব হয়ে গেছিল সেজন্য কিছু বলে।
আমি যতটুকু ওর কথার প্রেক্ষিতে, এটা একটা হাস্যরসের ব্যাপার যে একজন জামাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে, যারা জামাইয়ের ওই গুন্ডি দিয়ে যায় তারাই বুঝে যে কতখানি অস্বস্তিকর একটা এনভায়রনমেন্ট। মুরব্বীরা আছে সেখানে সে বারবার কারেকশন করছে না নিশুনা এটা মিশু হবে নিশুনা মিশু হবে বারণ করে বলেছে মহরাস্যই তালবর্ষরাস্য তাও যেন কাজে ভুল না করে। এর পিছনে কারণ একটাই, আধা ধরা সে বিয়ে করতে রাজি নেই, সে একদম কমপ্লিট ফুল প্যাকেজ একদম মানে টাইট একদম কমপ্লিট একদম বিয়ে করতে চায়, তাই নামের বানানো সামান্যতম আপোষ করার সুযোগ
এটা সত্যি কথা
এই ইন্টেনশন তো কাজ করছে
আমার মনের মধ্যে খুব কাজ করতেছিল যে আমি এখানে ভুল হতে দিব না আর কি। এবং পরবর্তীতে এটা
আমরা তাহলে বাকি গল্পটা নিশুর কাছ থেকে, নিশু বলিনি কিন্তু নিশুই বলল, তার কাছ থেকে আমরা সামনের দিকে এগিয়ে নিই।
তারপরে মোনাজাত মানে বিয়ের পরে যখন সবাই দোয়া টোয়া পরে কাজী মোনাজাত ধরতেছে, তো আমি আমার কে যেন বলল যে মোনাজাত হচ্ছে মোনাজাত ধরো, আমি মোনাজাত ধরলাম। তখন আমার ও যেন আমার মনে হচ্ছে মাথা আমার ব্ল্যাঙ্ক, তখন আমি কাঁদতেছি যে আমি চলে যাবো আল্লাহ কবুল বললাম বিয়ে হয়ে গেল এত বড় একটা ব্যাপার, এইগুলোই চিন্তা করতেছি। আমার পাশাপাশি আম্মু কাঁদতেছে আমার বড় বোন কাঁদতেছে সবাই কান্নাকাটি করতেছে। তো পরে ওর কাছে শুনলাম যে ও নাকি মোনাজাত ধরে বলছিল যে আল্লাহ আমি যেন মিশুকে সারা জীবন সুখী রাখতে পারি। আমার পরে যে সুস্থ মোনাজাতে কি বলছো, আমি কিছুই বলিনি, আমি চুপ করে মোনাজাত ধরেই বসেছিলাম, কখন মোনাজাত শেষ হয়েছে তাও জানি না। তারপরে যে ব্যাপারটা হয় যে কর্মের পরে ওনা দিয়ে মুখ ঢাকে আয়না দেখায় এরকম একটা ব্যাপার হয়, তো এইটা করানোর সময় আমার আপু ভাবি যারা ছিল আর কি ওই বয়সে, তারা ওনা দিয়ে দুজন একসাথে ঢাকবে, তো ও বলছে এই ওনা খুঁজে পাইতেছে না ব্যাগ খুলতেছে এটা সেটা, ও বলতেছে আপু ওই ব্যাগ, ও নতুন জামাই আপু ওই ব্যাগে পকেটে আছে বলে দিচ্ছে। তখন বলছে কেন ব্যাগ কি তুমি গুছিয়েছো, এইগুলো নিয়ে যে কি অবস্থা, ও কথা বলতেছে হাসতেছে মানে ওর কোনো ব্যাপারই না, সে খুব খুশি। আমি তো জানি যে আমার বোন আপু মানে ভাবি এরা তো পরে আমার অবস্থা খারাপ করে দিবে কি পরিমাণ শয়তান এক একটা। তারপরে ও ওনার দিন ধরে আয়না দেখায় বলতেছে কি যে কি দেখো, ওরে জিজ্ঞেস করতেছে কি দেখো আয়নায়, তো বলতেছে কি চাঁদ দেখি, সবাই যেটা বলো ও সেটা বলছে। তো ভাবি এটা বলতেছে কি চাঁদ কই পাইলে তুমি দিনের বেলা, চাঁদ কিভাবে দেখো, তাইলে ভাবি আমি সূর্য দেখি, সূর্য দেখো তো তুমি সূর্যের পাশে কিভাবে বসে আছো, মানে এরকম ব্যাপার। ভাবি ও কনফিউজ এন্ড সবাই হাসতেছে ওরে নিয়ে, যে ও ভাবি বলতেছে কি আসলে ছেলেটা ঠিক করে আসে নাই যে কি বলবে। পরে এরকম ভাবে তো বিয়ে শেষ হয়ে গেছে, ওরা চলে গেল। তারপরে মানে রিসেপশন হয়েছে আর কি একটা চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা পরে, সেখানে আমাদের মানে আমার পার্লার থেকে যাওয়ার আগেই ও বসাই গেছিল। তো ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে তো মাথায় টাক, তো বিয়ের সময় মানে কর্মের সময় আসছে যে টোপর পরে মাথায়, তো কেউ তো দেখ, ওই তো ফার্স্ট টাইম জামাই দেখতেছে তা টোপর পরা কেউ দেখেই নেই কিছু, বিয়ের সময় তো মানে স্যুট টুট পরা মাথায় তো আর টোপর পরা নেই। আমার মা দেখা বলতেছে আল্লাহ আমি আমার মেয়ে কই দিলাম, আল্লাহ খুবই মজার ব্যাপার, সে তো হতভম্ব করে জামার দিকেই তাকিয়ে,
শাশুড়িও আগে দেখেনি
না, আগে দেখেনি সে, আমি মেয়ে কই দিলাম আল্লাহ কি অবস্থা, মানে এই অবস্থা সবাই হাসাহাসি করতেছে। মানে আরেকটা ব্যাপার হয়েছে কি যে আমাকে যখন বসাইছে স্টেজে, ও তো ঘুরতেছে ওর সবার সাথে কথা বলতেছে পরিচয় হইতেছে, আমি তো বসে আছি বসে আছি, তো একটু পর পর আমার এক একটা আপু এসে একটা কোথায় দেখ তোর জামাই ওই কোনো দিয়ে তোর দিচ্ছে আইরিস, আমি দেখতাম ও যেখানেই যায় ঘুরা যায় কথা বলতেছে কার সাথে যায় না কিন্তু আমার দিক তাকে আছে পুরোটার সময়। তারপরে খাওয়া দাওয়ার পরে যখন আমায় নিয়ে আসতেছে মানে হাতের উপর হাত তুলে দিতেছে মুরব্বীরা সবাই কান্নাকাটি একটা মানে অবস্থা এরকম নিয়ে যাচ্ছে, হ্যাঁ ওর হাত আমার শাশুড়ির হাত আমার হাত আব্বু আম্মু আমার বড় মামা এরা একসাথে করে সবাই যে মেয়ে ভালো রাখে, আম্মু তো খুব কান্নাকাটি করতেছে, আমি তারপরে আব্বু এরা মানে আমার বড় বোন এরা সবাই খুব কান্নাকাটি করতেছে। তখন তো এর মধ্যে আমার ভাইয়া এসে বলতেছে কি যে নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও, যত বেশি থাকবে ততই কান্নাকাটি করবে, নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও। তো ও মনে হয় কি যে এই কথাটা শোনার অপেক্ষাই ছিল, যেই বলছে যে নিয়ে যাও ও আমার জাস্ট এমনি ধুইরা নিয়ে চলো চলো চলো, আমি তো আল্লাহ কি অবস্থা লোকটা এমনি করতেছে, মানুষজন তো সব দেখতেছে আমার পিছন দিয়ে। তারপরে নিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছি যখন, তো আমার শাড়ি আটকে যাচ্ছে, তো সিঁড়িতে হচ্ছে আমি ও আমার এরকম ধরা পাশ দিয়ে ওই পাশে আমার শাশুড়ি যাইতেছে, তো কান্দতেছে আমার শাশুড়ি আমাকে বুঝাইতেছে যে আবার আসবা কালকেই দেখা করতে যাবা যখন খুশি আম্মুর বাসায় যাবা এরকম বুঝাচ্ছে। তো ও করলো কি, এই হাত দিয়ে আমার কুচিটা তো, হ্যাঁ নামো এখন নামো শাড়ি ধুইরা, সবাই দেখতেছে মানে আমি মানে কান্নারাই মানে আমি এই সবাই তো দেখতেছে,
পরে তো বলবে
পরে তো বলবে। তারপরে নিয়ে আসলো ওদের বাসায়, তো মিরপুরে আমি এর আগে আসলে আসিনি, ওই দিন ফার্স্ট টাইম যখন আসলাম। তো তারপরে ওদের বাসায় যেহেতু কাজ চলতেছিল, তো আমাকে আইনে উঠাইলো হচ্ছে ওর নানুর বাসায়। নানুর বাসায় উঠানোর পরে আমরা নানুর বাসায় উঠলাম, মানে বরণ টরণ করে নিল বউ। তো রাত্রেবেলা ও তো মানে আমি সেই পার্লার থেকে সেই চুল এরকম ই করে দিচ্ছে, আমি সেই চুল ছাড়াইতেই পারতেছি না, চুল ছাড়াইতেই পারতেছি না। ও পুরোটা রাত হেল্প করছে আমাকে এবং আমি ওই চুল ছাড়াইছি। পরে সবাই জিজ্ঞেস করছে, এই তোরা বিয়ের হচ্ছে কি করলি? তো বলতেছে পুরো রাত বউয়ের মাথায় তেল দিছি, তেল দিছে আর চুল আশ্রয় দিছে। মানে আমি একটু আশ্রয় তো আমার হাত মানে ই হয়ে যেত, তখন ও হেল্প করত, এরকম গেছে পুরো রাত্র। তারপরে ওর অফিস থেকে ছুটি নিতে পারেনি বিয়ে উপলক্ষে, তিন দিন অফিস করছে। তারপরে আমরা শুক্রবার বিয়ে হয়েছে, তো আমরা মঙ্গলবার আমরা কক্সবাজার চলে গেছি মানে বেড়ানোর জন্য। তো কক্সবাজার যাওয়ার পরে অনেক মজা হয়েছে সেখানে। সেখানে একটা ব্যাপার ছিল, আমাদের কক্সবাজারে এক দুলাভাই ছিল, সে মানে দুলাভাইয়ের বাসায় আমরা থাকতাম, খাওয়া দাওয়া দুলাভাই বলতেছে তোমরা যেখানেই যাও সকাল দুপুর রাত বাসায় খাবা, বাইরে খাইতে পারবো না। যার জন্য আমরা দূরেও যাইতে পারতাম না, ভালো কিছু দেখতেও পারতাম না, যেহেতু দুপুরে আবার খাইতে আসতে হবে, আবার রাত্রে খাইতে আসতে হবে। আর একটা মামা ছিল ওখানে, সে তার এত ভালো লাগছে আমাদেরকে দেখা যে এরা অনেক মজার একটা কাপল। তো সে পুরোটা সময় আমাদের সাথে সাথে ঘুরতেছে, এখন কি অবস্থা ও, আর আমি যে একটু ঘুরবো এইদিক যাবো সেদিক যাবো তাও পারতেছি না। সে আমাদের মানে তারে কাটাইয়া যখন আমরা একদম মানে চুরি করে একবার বৌদ্ধ মন্দিরে চলে গেলাম, ও আর আমি যে নিবই না, জানার আগেই আমরা চলে যাই। যাওয়ার পরে আয়সা দেখি যে মামার খুবই মন খারাপ, সে মানে খুবই মন খারাপ করেছে, কেন তারে নিলাম না। এই তো এইভাবে বেড়াইটারে। আর একটা ব্যাপার হয়েছে মজার, সেটা হচ্ছে আমরা যখন কক্সবাজার যাচ্ছি গাড়িতে প্যারেঞ্জ করে দিছিল, তো ওনাকে আমি জানতাম যে ওই একটা দুলা হয়ে আছে, কিন্তু অনেকদিন দেখি নাই যার জন্য আমি চিনতাম না। তো গাড়িতে ওঠার পরে আমি হঠাৎ মনে হলো কি যে আমার পাশের সিটে যে আছে সেই মনে হয় দুলা ভাই। তা আমি তাকে ফোন করলাম, সে আমার পাশের সিটে ফোন ধরছে, হ্যাঁ বললো আমি, ও আচ্ছা দুলা ভাই এই যে আমি, এরকম পরিচয় হয়েছে। তো গাড়ি যাইতেছে লাইট ফ্লিট অফ করে, আমরা তো ঘুমাই গেছি গাড়ির মধ্যে। পরে রাত্রে খাওয়ার জন্য যে রেস্টুরেন্টে ওরা থামে সেখানে তো গাড়ি থামছে, কিন্তু আমরা দুইজনে যে ঘুমাইতেছি আমাদের কোনো হুশি নেই। গাড়ি থামছে, সমস্ত মানুষজন নামছে এবং গাড়িতে গ্যাস নেওয়া হয়েছে, মানুষজন নামে মানে খাওয়া দাওয়া হাত মুখ ধোয়া যে ফ্রেশনেস ই হয় সেটা করছে, আমরা দুজন ঘুমাইতেছি এবং এমনি গলা জড়ায় ধরে ও আর আমি, পুরো লাইট জ্বালানো ছিল, মানুষ মানে সিনেমা দেখে দেখে নামছে এরকম একটা ব্যাপার। তারপরে ও অনেক মানে তখন মানুষজন ব্যাক করতেছে খাওয়ার পরে গাড়ি তুলবে, তখন আমাদের ঘুম ভাঙছে, ও আচ্ছা এই অবস্থা আসছি নামি, দুলা ভাই বলতেছে যাও তাড়াতাড়ি খাই আসো নাহলে আর পাবা না গাড়ি। এই তো এইভাবে মজা করে আর কি কক্সবাজার বেড়ায় আসলাম, তাও তো চলতেছে দিন তারপর থেকে।
কক্সবাজারে গিয়ে সবচাইতে মজার অভিজ্ঞতা কোনটা ছিল?
আমার মনে হয় গাড়ির এইটাই, যে
এটা ছিল একটা ফানি পার্ট। আর যখন তোমরা তো জানোই যে ভালোবাসার সাথে ভালো লাগার সাথে দুইজনে একসাথে চলার সাথে যদি বহুমাত্রিক রূপ দিতে পারে কোনো প্রাকৃতিক নৈসর্গিক কোনো দৃশ্য, সেটি হচ্ছে কক্সবাজারের দৃশ্য, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই কথাটুকু যদি আমি ট্রান্সলেট করে বলি, তাহলে বিশ্বের যে কোনা থেকে যে শুনুক না কেন সবাই একসাথে আমার সাথে সম্মতি জানাবে যে আসলেই তাই, কক্সবাজার হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটা পৃথিবীর আশ্চর্যমণ্ডিত একটি একটি জায়গা করে নিতে যাচ্ছে। এবং আমরা সবাই মিলে এই ফোরাম থেকে আবার অনুরোধ করছি যাতে করে লগ ইন করে যেভাবে আমাদের ভোট দেওয়ার কথা এবং মেসেজ দিয়ে ভোট দেওয়ার কথা সে ভোটটা যেন দিই কক্সবাজার নিয়ে এবং সুন্দরবন নিয়ে। সুন্দরবনের জন্য মানে SB টাইপ করে আমাদের 16333 এই পোর্টে আমাদেরকে মেসেজ পাঠাতে হবে। এইটা আমাদের অনেক বড় পাওয়া, সেই ভালো লাগা তোমাদের জন্য উদয় করে দিয়েছিল। কক্সবাজার এইভাবে নিরবিচ্ছিন্ন ভাবে কতগুলো কাপলকে ভালো লাগা যে উপহার দিচ্ছে তার কোন ইয়ত্তা নাই, সেই কক্সবাজারকে এবং সেই নৈসর্গিক দৃশ্যকে আমাদের হাতে স্থাপন করে দেওয়ার জন্য স্রষ্টাকে আমরা ধন্যবাদ জানাই।
এবং তোমার বাকি গল্প বাকি কল্পকাহিনী আরো শুনবো। আমি সুমনের কাছে একটু শুনে নিই যে তোমার কক্সবাজারের কাছে তোমার সবচাইতে ভাল লাগার মুহূর্ত কোনটা ছিল। এটা ছিল তুমি তোমাদের প্রথম হানিমুন ট্রিপ, তাই তো কক্সবাজার?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই গুরু, কক্সবাজার পুরো বিষয়টাই মজার। এখানে মানে আলাদা করে বলার মতো কিছু নাই, সবটাই মজার। তারপরেও কিছু কিছু ব্যাপার মজার থাকে। আমরা আসলে জানতাম না যে তখন তিন নম্বর সিগন্যাল চলতেছে। আমি বলতেছি যে ঢেউগুলো এত বড় কেন, একটা ঢেউ চার ফুট পাঁচ ফুটও হতে পারে, তো আমরা তো জানি না। তো যেই তো মানে যে প্রথম সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ায় সাথে নতুন বউ, দুজনেই আমরা যে ব্যাপার পরিচিত, তারপরে এরকম একটা সিচুয়েশন, তো আমরা দুজন পানিতে তো নামতেই হবে।
মানে প্রেম ছিল ব্যাপারটা, কিন্তু দেখা তো হয়নি সেরকম ভাবে, জাস্ট ফোনেই কথা, কতটুকু জানতাম একজন আর একজনকে, সেই অর্থে নতুনই ছিল
অনুভূতিটা শুনে।
হ্যাঁ সেই অবস্থা। তো অ্যাকচুয়ালি প্রথমবার আমরা অ্যাকচুয়ালি পানিতে নামছিলাম, গোসল করছিলাম, ইভেন যে কথাগুলো আসলে কি এগুলো বলে বোঝানোর কোন উপায় নাই যে এটা কিরকমের একটা ফিলিংস এর ব্যাপার। তো আমরা মানে মিশর কথাই বলি, আমি আর ও গোসল করতেছি, সেখান থেকে একটা পর্যায়ে ওকে আর উঠানো যাচ্ছে না, ও আরো ভিতরে যাবে। আমি ও প্যান্ট পরেছিল, ওর প্যান্ট ধরে রাখছি যে না চলে যায়, বুঝলি? এটা অন্যরকম ব্যাপার, প্যান্ট ছিঁড়ে গেছে যে ও আরো সাঁতরাবে, আরো সাঁতরাবে, এখন সন্ধ্যা হয়ে গেছে সে আরো সাঁতরাবে। তো যাই হোক, এই যে ব্যাপার, এই যে ফিলিংস এর ব্যাপার যে তাকে ধরে রাখা, সে আরো যেন সাথে না যায়।
আমার মনে হয় সবচেয়ে বড় পার্ট ছিল যে তোমার উপস্থিতিতে, তোমার সান্নিধ্যে তোমার সবচেয়ে প্রিয়তম মানুষটি এত প্রাণোচ্ছল হয়ে আছে।
হ্যাঁ অবশ্যই,
তোমার উপস্থিতিটা মনে হয় ওখানে ছিল
গুরু। সেটা বলার কিছু না, আমি বলি না যে প্রত্যেকটা জিনিসই এত পরিষ্কার, এত যে এটা মানুষ মারা গেলেই হয়তো বা মানুষের এই স্মৃতিগুলো হয়তো বা শেষ হবে, এছাড়া হবে না। আর ওর সাথে আমি এত ভালো আছি, এটা যেন কখনো শেষ না হয়, এটা যেন সবসময় এরকম থেকে যায়, কখনো যেন মলিন না হয়। সবার, আপনাদের সবার তো দোয়া সবসময় চাই।
বন্ধুরা তোমরা প্রায়শই বলো না যে কিভাবে আমরা ছেলে এবং মেয়েদের ভালোবাসা বুঝবো। একটা মেয়ে যখন প্রাণোচ্ছল হয়ে ওঠে, একটা মেয়ে যখন হাত দিয়ে আকাশ ছুঁতে চায়, একটা মেয়ে যখন সূর্যের দিকে তাকিয়ে থেকে পুরোটা দিন পার করে দিতে চায়, একটা মেয়ে যখন পাগলের মতো হাতছানি দেয় একটা মেয়েকে সমুদ্রের সেই গর্জন আর সমুদ্রের সেই স্রোত, যার উপস্থিতিতে ঘটনাগুলো ঘটে, তখন বুঝে নিতে হবে সে মেয়েটি পুরোপুরি পরিপূর্ণভাবে প্রেমে মজেছে। এবং ঠিক সেই রকম ভাবেই একজন ছেলে যখন সেই প্রিয়তম মানুষটাকে বুকের মধ্যে আগলে রেখে পৃথিবীর সর্বোত্তম ভালো লাগা তাকে দেওয়ার চেষ্টা করে, তখন বুঝে নিতে হবে সেও প্রেমে মজেছে। তো এই হচ্ছে আসলে প্রকৃত অর্থে ভালো লাগা। আমি আমি তোমরা হয়তো সমুদ্র সৈকতে গেছো, আমি হয়তো এখান থেকে রিকল করার চেষ্টা করছি, তোমাদেরকে সমুদ্রে পানিতে নামতে দেখছি। তোমরা হয়তো বৌদ্ধ মন্দিরে গেছো, বৌদ্ধ মন্দিরে দুজন মিলে গেছিলে, তাই তো? অনেক অন্যরকম শান্তি না ওখানে ঢোকার সাথে সাথে সব দিক যেন অনেক বেশি চুপচাপ,
ঠান্ডা একটা জায়গা।
তারপরে তোমরা সমুদ্রে হয়তো হোটেলের লবিতে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছো, পরস্পরের সাথে কথা বলছো। সুমন আফিয়ারে বলছিলে যে তোমার প্রিয়তম মানুষটির চুল তোমার অনেক বেশি পছন্দ, এলোমেলো করে চুলটা যখন ছড়িয়ে রাখছে এবং সেই সেই দৃশ্যগুলো তখন তুমি দেখছো। এবং আমার কাছে মনে হয়েছে যে দুইটি মানুষের মধ্যে ঝগড়া করুক, খুনসুটি করুক আর যাই করুক, দুইটা জিনিস মানুষের মধ্যে দুইটি বড় স্ট্রেন্থ আছে। সুমনের মধ্যে সবচেয়ে বড় যেটা স্ট্রেন্থ, সুমন হচ্ছে অসম্ভব রকমের কেয়ারিং তার ভালোবাসার মানুষটির প্রশ্নে। আর মিশুর মধ্যে যে জিনিসটা আছে, অসম্ভব রকমের একটা ছেলে মানুষই, এই ছেলে মানুষই এই ব্যাপারটা সুমনকে পাগল করে রাখে। এই কারণে যদি ওর কলকাকলি, ওর এই প্রাণোচ্ছলতা, ওর এই রিনিঝিনি শব্দ কথার, এই যে খিলখিল করে হেসে ওঠা, সরল স্বীকারোক্তি করা, এগুলো যখন অসম্পূর্ণ থাকে সুমনের আশপাশে, সুমন তখন পাগল প্রায় হয়ে ওঠে। তো তোমাদেরকে নিয়ে আমার আসলে মনে হচ্ছে যে আমি ওই জগৎ, ওই পৃথিবী, ওই দিনগুলো দেখতে পাচ্ছি যেখানে তোমরা অনেক ভালো আছো, ভালোবেসে অনেক সুখে আছো, অনেক আনন্দে আছো, কোথাও পাতাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছ, তোমার পছন্দের মানুষের সব পছন্দের জিনিসগুলো কিনে কিনে দিচ্ছ, বিভিন্ন শপিং মল, এখন তো শপিং মল হয়েছে, বিভিন্ন শপিং মলে ঘুরছ, তার পছন্দের পোশাকগুলো কিনে দেওয়ার চেষ্টা করছো, এবং ফাইনালি যখন তোমরা সমুদ্র থেকে ফিরে এসেছ তখন অনেক বেশি ক্লান্ত, পরিশ্রান্ত,
কিন্তু একটা ব্যাপার আছে, আমরা কিন্তু কক্সবাজারে ঝগড়া ব্যাপারটা মিস করিনি, কক্সবাজারে আমরা ঝগড়া করে আসছি।
বিষয়টা কি ছিল ওখানে বলতো, কক্সবাজারে যে ঝগড়াটা হলো সেটা কি নিয়ে হলো?
এটা আমি একটু বলি গুরু, আমি আর অংশু এবং আমার যে ওই যে দুলাভাই এবং মামা, এরা ওই ফ্লোটিং পানির উপরে যে গাছ দিয়ে যে রেস্টুরেন্ট, এখানে বসে আমরা রাতের খাবারটা খাবো, এরকম একটা বসা
খাবার টাইপ কিছু একটা ই করেছি, ইরানি বিচ এবং কক্সবাজারে
মাঝামাঝি ওখানে আমরা বসা। তো আমি বসা, মিশু বসা, মামা বসা, দুলাভাই বসা,
ওর অপোজিটে আমি বসা,
ওর আমার অপোজিটে মিশু বসা। তো অ্যাকচুয়ালি আমি বিষয়টা ওইভাবে আমি বিষয়টা ঠিক সজ্ঞানে ঘটনাটা ঘটাই নাই, বা সজ্ঞানে সজ্ঞানে বিষয়টা মানে করি নাই। যেটা ওর কাছ থেকে পরে আমি বুঝতে পারছি ওর কমপ্লেনটা শোনার পরে, সেটা হচ্ছে যে স্বামী দিয়ে একটা মেয়ে দুই তিনবার হেঁটে গেছে,
অবশ্য সুন্দরী ছিল,
আমি নাকি সেই মেয়ের দিকে দুই তিনবার তাকাইছি
নাকি না গুরু, ও হচ্ছে কি
অবশ্যই তাকিয়েছে,
এবং আমি ওর অপোজিটে ছিলাম, আমি দেখতেছি যে ও আমার পাশ দিয়ে পিছনে তাকাচ্ছে। ঘটনা কি, ওর মানে যাকে বলে দৃষ্টি অনুসরণ করে আমি দেখলাম যে আমার পিছনে এক মেয়ে বসা,
সেটাই
সে ওইখানে তাকিয়ে আছে।
এইটা এটা তো আসলে তুমি আসলে তাকিয়েছিলে, না হলে তো বিষয় চোখে পড়ার কথা না,
হতে পারে,
মানে
ব্যাপারটা হচ্ছে কি, সেই মেয়েটা দুই তিনবার তার সিট থেকে উঠছে এবং কোন জায়গায় গেছে, দুইবার মেবি দুইবার
দেখেন, সে কিন্তু তাকায় নাই কিন্তু তার মনে আছে যে সে কালবার সিট,
হ্যাঁ দুইবার গেছে, এটা একটা মেয়ে দুইবার যেতেই পারে, আর যেহেতু সে হচ্ছে আমার সামনে বসা এবং সেই সিট থেকে সে দুইবার উঠছে এবং গেছে এবং যাওয়ার সময় সে
আমাদের, তোমার মনটা তো তুমি দিয়েছো মিশুকে কিন্তু চোখ তো আর স্পেসিফিক ভাবে কাউকে দেওয়া নাই, চোখ নিজের মতো করে অনুসরণ করছে মেয়েটাকে।
এখন গুরু এই ঘটনাটা ঘটছে,
আচ্ছা
যেটা আমার অজান্তে ঘটছে,
মোটেই অজান্তে ঘটনা,
আচ্ছা যাই হোক, এখন সেই ঘটনাটা ঘটছে আর মিশু তো সেইটা নিয়ে তো এমন অবস্থা, সে যে কি অবস্থা, আমরা দুইজন দুই রুমে ঘুমাইতে হয়েছে রাত্রেবেলা, হানিমুনের
হানিমুনে যে আমরা দুইজন দুই রুমে ঘুমাইছি,
দুইজন দুই রুমে ঘুমানো হয়েছে, এই অবস্থা। এবং তাকে বোঝানো যায় না যে হ্যাঁ ওকে একটা মেয়ে সামনে দিয়ে গেছে, তার মানে অজান্তে হয়তো বা তার দিকে তাকাইছি বা এরকম একটা ব্যাপার, সেটা কিন্তু সেটা আমার কথা কিন্তু তোমার কথা এটা না আর কি। আমার কাছে মনে হচ্ছে
বউ রেখা তুমি পিছনে একটা মেয়ের দিকে তাকাইছো, ব্যাপারটা কি কেমন তোমার কাছে, কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে?
না এটা মানে এক সেন্সে তুমি ঠিক যে বউ থেকে আমি কেন আর আগে দিকে তাকাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো মন মানে
বৃহস্পতিবার পার হয়েছে চালিয়ে যা,
এই হচ্ছে অবস্থা। এখন কি বলবা বলো,
এত তাড়াতাড়ি
স্যার
এই ঘটনা,
তারপরে
আমি আপনার পক্ষে যাচ্ছি, প্লিজ এত তাড়াতাড়ি আপনি সারেন্ডার হবেন না, এর একটা জবাব আজকে দিতে হবে।
তারপর থেকে ও কিভাবে আমাকে আর খেপাবে, আমি তো তারপর এই দেখো ওই একটা মেয়ে যাইতেছে ওই জিন্সের প্যান্ট পরে, দেখো দেখো তাকো এরকম, আমি ওর মেয়ে দেখাই এখন, ও আর মেয়ে দেখেও না ঝগড়া করে না।
এই তো ছিল আমাদের আজকের অতিথি বন্ধু দুজনের কথোপকথন। আসলে এদের ভালো লাগা এবং এদের ভালো লাগায় ভালোবাসায় একেবারেই আবিষ্ট হয়ে থাকা, এটার এটার আসলে কোন কুল কিনারা নাই। ঝগড়া অনেক সময় মানুষের মধ্যে ব্যবধান তৈরি করে, কিন্তু কিছু কিছু খুনসুটি, কিছু কিছু মানবিমান, কিছু কিছু ঝগড়া যে এমনও থাকে যে মানুষের মধ্যে ভালোবাসা মানুষগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনে এবং পরস্পরকে আরো বেশি করে ভালোবাসতে শেখায়, এরকম কিছু ব্যাপার আমরা এখানে দেখছিলাম বা শুনছিলাম। আরো কিছু কথা, আরো কিছু ঘটনা এবং বন্ধুদের কিছু মেসেজের মাধ্যমে ফিডব্যাক, এগুলো আমরা নিতে থাকবো। এবং এই ফাঁকে টুটুল যদি কিছু শেয়ার করা,
দেশের বাড়ি থেকে অনেক বন্ধুরা আমাদেরকে শুনছে, সেই শুধু লন্ডন থেকে শুনছে, কেউ বা প্যারিস থেকে শুনছে, অনেক অনেক বন্ধুরা আমাদেরকে শুনছে। সোহেল সিকদার নামে এমনই একজন বন্ধু আছে আমাদেরকে, বলেছে গুরু টেক্স মাই সালাম, আই এম ভেরি ওল্ড লিসনার বাট দিস ইজ মাই ফার্স্ট এসএমএস নাও, নাও আই এম লিভিং ইন লন্ডন ডিউরিং 20 মান্থস, আই গট ইউর ওয়েবসাইট অ্যাড্রেস ফ্রম মাই ইয়াঙ্গার ব্রাদার, টুডে আই এম ভেরি লাকি দ্যাট টুডে ইউ ইনভাইট পটুয়াখালীজ গেস্ট অ্যান্ড আই এম পটুয়াখালী ইনহ্যাবিট্যান্টস, আই উইশ এভরিবডি অ্যান্ড ওয়েলকাম মাই পটুয়াখালী গেস্ট, থ্যাঙ্কস আ লট। আপনাদের পক্ষ থেকে একজন বন্ধু নিউ পটুয়াখালীর, তবে উনি এখন আছেন সেই সুদূর লন্ডনে। আর তারেক মাহমুদ কাকুন নামে আরো একজন বন্ধু আছেন, অনেক কষ্টে বাসায় আসলাম, লগুরু লন্ডনবাসী সবাই আছি তোমাদের সাথে।
ওয়াও,
আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের ব্যাপারে সবসময় আমাদের সতর্ক এক দৃষ্টি এবং আমাদের কান সবসময় উৎকর্ম থাকে, যাতে করে সবসময় শুনতে পাই যে তোমরা অনেক বেশি ভালো আছো এবং আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।
আর অনেক বন্ধু আছে গুরু দেশের বাইরে থেকে, আমরা একটা নিয়ে নিচ্ছি।
সন্ধ্যা সাইদা আছেন, লিখেছেন যে প্যারিস থেকে উনি। গুরু আপনি কেমন আছেন? দীর্ঘ প্রতীক্ষার পর আজ আবার আপনার ভয়েসটা শুনতে পাচ্ছি, অনেক সুন্দর চমৎকার। তারপর আছে রূপকথা আবেদিন, অক্সফোর্ড স্ট্রিট থেকে লিখেছেন যে শপিং শেষ না করেই চলে এলাম শুধু লাভগুরু শুনবো বলে,
চমৎকার। আর আরো বন্ধু আছে, মাহমুদ চৌধুরী আছেন লন্ডন থেকে, বলেছেন লন্ডন থেকে ফেরার পথে চিন্তা করছিলাম কখন ট্রেনটা আমার টাউন টাচ করবে আর আমি লাভগুরু শুনবো, যাক সময় মতো আসতে পেরেছি শুকুর আলহামদুলিল্লাহ। এবং উনি ওনার এই ভাষাটা শুনে মেঘলা সত্যি বলছি গুরুর নিশ্চয়ই এটাই হয়েছে যে উনি যেখানটায় বলেছিলেন যে কখন ট্রেনটা টাচ করবে,
রাইট,
আমার অন্তরাত্মা টাচ করে গেছে,
আমারও সেম, সত্যি কথা।
আবু জাফর স্বপন লন্ডন থেকে বলেছে, গুরু প্লিজ একবার একটু বলে দাও যে আমি আনিকাকে অনেক মিস করি, ওকে আমি অনেক ভালোবাসি, আজকের স্টোরিটা আমার সাথে অনেক মিল বাট একটা ডিফারেন্ট, এই যে আমি ওর সাথে ঝগড়া করি বেশি, প্লিজ দাদা আনিকাকে বলো আমি ওকে অনেক ভালোবাসি, তাহলে ও অনেক হ্যাপি হবে। কোনো অমিল নাই রে ভাই, মানে পুরোটাই মিল, আপনিও ঝগড়া করেন আনিকার সাথে, আর এদিকে নিশু আর সুমন সে উনিরা তো অনেয়ারেই ঝগড়া শুরু করে দিয়েছে,
সেটাই, শুধু বৃহস্পতিবার একটু বেশি
করে, সুমন ভাই এটা হচ্ছে না সুমন ভাই,
আর একটু ঝগড়া চাই,
সুমন ভাই জমছে না আর আপনি হেরে যাচ্ছেন, আমি এটা একদম বরদাস্ত করতে পারছি না।
হ্যাঁ, এত তাড়াতাড়ি সারেন্ডার করলে তো হবে না।
তো দেশের বাইরে বন্ধুরা কি করে আমাদের সাথে জয়েন করতে পারে?
হ্যাঁ বন্ধু, ইচ্ছে করলে আমাদেরকে শুনতে পারবেন 24 আওয়ার্স, আমাদের ওয়েব অ্যাড্রেস আছে, আর অ্যাড্রেসটি হচ্ছে www.radioamar.com, আর আমার লিখতে দুটো এ লাগবে।
আর দেশের ভেতরে যারা আছে, যারা আমাদের শুনছে,
হ্যাঁ বন্ধু, তারা ইচ্ছে করলেই আমাদের সাথে ডিরেক্টলি জয়েন করতে পারেন, আর সেজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দেন মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। এবং আমাদের প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতে চান অ্যাজ এ গেস্ট, তারা যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন সে একই নম্বর 2323 তে।
আরো একজন বন্ধু আছে আমাদের সাথে, শাহ আলম বলেছে, গুরু আই এম রিয়েলি ফিলিং গ্ল্যাড টুডে কজ আই অলসো ওয়ারিড দ্যাট ইট ইজ দ্যাট ইজ দেয়ার এনি ট্র্যাজিক স্টোরি ইজ কামিং আপ, নো ইটস নট, রিয়েলি নাইস কিউট লাভ স্টোরি, বেস্ট অফ লাক ফর দেম, শান ফ্রম ইংল্যান্ড।
শান, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মোস্ট অফ দ্য টাইম উই ক্যাপচার দ্য স্যাড স্টোরি বাই ইউটিলাইজিং ইউর স্টুডিও ফ্রম লাভ গুরু, বেসিক্যালি উই আর ট্রাইং হিয়ার to give the message to our listeners, how could we manage our any kind of concern, kind of problem which will make the breathing space, make the difference between our relationship. That's why this type of problem, this type of tragic story taking place in our studio, but these are the part of our life, the couple like Shumon and Nishu, that's why we sharing the lovely and awesome love story with
cute
you.
Cute and sweet.
তো ফাইনালি আমার সবচেয়ে ভালো লাগার দুইটা জায়গা ছিল, একটি হচ্ছে যে বিয়ে ব্যাপারটা যে কত বেশি মূল্যবান এবং কত বেশি পুণ্যে ঘেরা একটি জিনিস, তার বড় একটি প্রমাণ যে মিশু কিন্তু নিজেও চায় যে ভালোবাসার মানুষকে কবুল বলতে। আমি এর আগেও একদিন বলছিলাম যে আমাদের দেশ এবং আমাদের এই সাবকন্টিনেন্টের মেয়েরা বিয়ের জায়গাটাকে কোন জায়গাতে নিয়ে গিয়ে রাখে এবং আমাদের সামাজিক পরিমণ্ডল কিভাবে বিয়ের ব্যাপারটাকে আমরা কিভাবে চিন্তা করি। বিয়ে কোনো ছেলে খেলার জিনিস না, বিয়ে কোনো হালকাভাবে দেখার কোনো বিষয় না, যে কারণে যে মানুষটাকে সে ভালোবাসে তার সাথে বিয়ে হচ্ছে তার চাইতে কিন্তু আনন্দে কেউ থাকার কথা না, তারপরও কবুল বলতে তার সময় লাগছিল সেই কারণেই, কারণ তার মাইন্ডসেট ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এবং আমাদের, আমরা জানি যে আমাদের সমাজে যেসব মেয়েরা আছেন তারা এইভাবেই কিন্তু বেড়ে ওঠেন যে একটা সময়ে গিয়ে সে হয়তো একজন একজনের কাছে পাত্রস্থ হবে এবং তাকে ঘিরেই তার চিন্তাভাবনা এবং কল্পনাগুলো বেড়ে ওঠে। এবং আমরা কিন্তু এই রকমেরই সামাজিক বন্ধন, এই রকমের মানসিক সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করি, আমরা যে লাইফটা চিন্তা করি এবং যে লাইফের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে যে সামাজিক অবস্থার কথা আমরা আমাদের কল্পনাতে রাখি, যেখানে লিভিং টুগেদারের কোনো সুযোগ নেই, যেখানে আমাদের ভালোবাসা বা প্রেমের নামে যারা একেবারে যাচ্ছে তাই ধরনের বিহেভিয়ারাল অ্যাপ্রোচ গুলো করছে সে ধরনের কোনো কিছু করার সুযোগ নেই। এখানে কোন রকমের বেলাল্লাপনাম করার কিন্তু কোন সুযোগ নেই। আসলে আমরা এইভাবেই বড় হয়ে উঠেছি এতদিন এবং এইভাবে বড় হয়ে উঠছি আমরা, এবং নতুন যে প্রজন্ম তারাও এভাবে বড় হয়ে উঠতে পছন্দ করে, যাতে করে বিয়ে এ বিষয়টা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে এবং আমাদের মানসিকভাবেও এমন একটি জায়গা ঘিরে আছে যেখানে সবচেয়ে ভালোবাসার মানুষটিকে কবুল বলতেও মানসিক সেই প্রস্তুতি কাজ করে, যে কারণে হয়তো কবুল বলতে সময় নেই। কারণ বিয়ে মানে অন্যরকম একটি বিষয়, বিয়ে মানে অনেক বড় একটি বিষয়, যেটাকে ছেলে খেলা বা পুতুল খেলার মতো কোনো বিষয় না, যেটা আমি আজকে তৈরি করলাম কালকে ভেঙে ফেলব। এবং সেই কারণে একই ঘটনা ঘটেছিল, একই মাইন্ডসেট থেকে জিনিসটা করেছিল সুমন, যে তার পুরো নামটা বলার সময় মিশুর জায়গায় যখন মিশু ব্যবহার করছিল কাজী, তখন বারবার সে প্রতিবাদ করছিল যে না, আমার ভালোবাসা মানুষটির নাম মিশু, যাতে করে তাকে যখন কবুল বলা হবে তখন যেন বিয়েটার মধ্যে কোনো আধো আধোরা ব্যাপার না থাকে। তো বিয়েটা আমাদের দৃষ্টিতে কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এবং ধর্মীয়ভাবেও যদি ইনফরমেশনগুলো আমরা শুনি, যেখানে বলা হয়েছে যে তোমরা পরস্পরের সাথে ভালোবেসে এভাবে সম্পর্ক তৈরি করো, বিয়ের প্রসঙ্গ এসেছে, আর কোনো কারণে কোনো কোনো অযাচিত কোনো ঘটনার জন্য যদি কোনো কারণে বিয়ে ভেঙে যাওয়ার কথা আসে, তখন হয়তো বলা হয় যে তোমার স্বামী যদি জালিম হয়, তোমার স্বামী যদি ওই অর্থে নপুংসক হয়, ওই অর্থে অত্যাচারিত হয়, তোমরা যেভাবে একসাথে ভালোভাবে একসাথে এসেছ সেভাবে ভালোভাবে আলাদা হয়ে যাও। কিন্তু এইভাবে আবার ধর্ম শিক্ষা দিচ্ছে যে আজকে যে কারণে তুমি কষ্ট পাচ্ছ তোমার প্রিয়তম স্ত্রীকে ঘিরে বা তোমার ভালোবাসার স্বামীকে ঘিরে, তুমি চিন্তা করে দেখো আজকে যে কারণে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছ, তুমি চিন্তা করে দেখো এই মানুষটি তোমার জীবনে কতখানি কন্ট্রিবিউশন আছে, তোমার জীবনে কতখানি অংশগ্রহণ আছে, তাই তার ভালো জিনিসগুলোর কথা চিন্তা করে আজকের এই খারাপ জিনিসটা তুমি বাদ দিয়ে দাও, ভুলে যাও, এবং তোমরা আবার নতুন করে একসাথে সম্পর্ক চালিয়ে যাও, শুরু করো। এবং এরকম পর্যন্ত ধর্মে বলা হয়েছে যে পরস্পর স্বামী স্ত্রী যখন ভালোবেসে পরস্পরের হস্ত ধারণ করে, পরস্পরের সাথে আলিঙ্গন আবদ্ধ হয়, তখন স্রষ্টার রহমত তাদের উপরে বর্ষণ হতে থাকে। তো বিয়েকে ছোট করে দেখার, বিয়েকে হালকা করে দেখার, লিভিং টুগেদারের নামে বিয়ের সাথে একটা প্যারেলাল পরিস্থিতি তৈরি করার যারা চেষ্টা করছেন বা যারা ভাবছেন, তাদেরকে শুধু একটা কথা বলার আছে, জায়গা থেকে সরে আসেন। কারণ আপনি যে কাজটা নিজে করছেন আজ, আপনার হাত ধরে যখন আপনার পরবর্তী প্রজন্ম এই কাজগুলো করবে, আপনার কিন্তু তখন কলিজাটা বাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটা সহ্য করতে পারবেন না। আর আপনি এটাও জেনে রাখেন, আমি যেমন একটা আগেও মনে হয় বলেছিলাম কথাটা, যে মিডল ইস্টে একটা আমেরিকান উইমেন ফেডারেশনের একজন গেছিলেন নেত্রী ওখানে সফরে, দিয়ে দেখছেন যে মিডল ইস্টে অনেক দেশের মেয়েরা এখন পাশ্চাত্য একটা পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইতে চাচ্ছে, তারাও এই ধরনের বহিমের লাইফের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে, তারাও এই ধরনের মানে মুক্ত চেতনার চিন্তাভাবনার ফলস্বরূপ এমন একটি জীবন বেছে নিচ্ছে যে জীবনটা মিডল ইস্টের সাথে অ্যাকচুয়ালি যায় না। তখন সেই আমেরিকান উইমেন ফেডারেশনের সেই নারী ব্যক্তিত্ব তিনি বলেছিলেন যে সময় আমরা ঘর বাইরে থেকে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছি, ঠিক সেই সময় মিডল ইস্টের মেয়েরা ঘর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। ওরা জানেও না যে এই জগৎটা কত বেশি অন্ধকারাচ্ছন্ন, ওরা জানেও না এই জগৎটার মধ্যে কতখানি হতাশা নেমে আছে। এবং আপনারা এফবিআইয়ের যে লাস্ট জরিপ সেটা যদি আপনারা দেখেন, তাহলে জানবেন যে আমেরিকাতে কি পরিমাণ রেপের কাহিনী ঘটছে, কি পরিমাণ ফ্রাস্ট্রেশন ওখানে হচ্ছে, কি পরিমাণ স্ট্রেস। এবং এক কথায় মেয়েদেরকে যদি সম্মান দিতে আমরা না পারি এবং আমাদের এই সামাজিক বন্ধন, ধর্মীয় যে বন্ধন, এগুলো যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের এই এই যে রীতি, বিয়ে নামের যে রীতি, এই জিনিসগুলো ছোট হয়ে যাওয়ার, যখন এগুলো ছোট হবে তখনই সমাজে বিভিন্ন রকমের খারাপ জিনিস স্থান করে নেবে। এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তা আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসব এবং ফিরে এসে প্রচুর পরিমাণে মেসেজ নেব এবং সাথে সাথে কিছু ফোন কল অ্যাটেন্ড করব আজকের অতিথি বন্ধুকে সাথে নিয়ে। আমি তোমাদের কাছে ফ্লোরটা দেওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করে রাখব, অতিথি বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকবে এরকম যে আজকের যে আমাদের অতিথি বন্ধু না, এবং প্রশ্নটা থাকবে আমার শ্রোতা বন্ধুদের কাছে, যে আজকের যে অতিথি বন্ধু সুমন এবং মিশু, তাদের জীবনের যে কথাগুলো আমাদের সাথে এর মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, আপনাদেরকে বলতে হবে যে তাদের যে সম্পর্কটা কেমন আছেন। আগে শুনে নি, সুমন কেমন আছেন আপনি বৈবাহিক জীবনে?
আমি
এক বাক্যে
আল্লাহর রহমতে খুব ভালো আছি।
খুব বলতে কি? খুবই ভালো,
খুবই ভালো আছি।
মিশু কেমন আছেন বৈবাহিক জীবনে?
আমিও
সেরকম বলতে কি
মানে খুবই ভালো,
সেই রকম ভালো,
সেই রকম ভালো।
এই যে সেই রকম ভালো, ভালোবেসে বিয়ে করে সেই রকম ভালো আছেন, তো এই যে ভালো আছেন ওনারা, এইখানে আপনাদের দৃষ্টিতে সবচেয়ে মূল্যবান কি ফ্যাক্টরটা কি সবচেয়ে মূল্যবান মূল্যবান বিষয়বস্তুটাকে যে কারণে তারা তাদের দাম্পত্য জীবনে এত বেশি ভালো আছেন সেই সম্বন্ধে আপনাদের মতামত নেব এবং আমরা কিছু মেসেজের মাধ্যমে কিছু ফোন কলের মাধ্যমে নিব। আমরা ছোট্ট আগে আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি মেঘলা এবং টুটলের কাছে, তারপর একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এসে আপনাদের মতামতগুলো নিতে থাকবো।
মনে
করার চেষ্টা করো পটুয়াখালী থেকে আমতলি ঠিক এমনই একটা সময় বৃষ্টি ঝরছে, রিক্সার মধ্যে দুজন ভালোবাসার মানুষ পাশাপাশি বস, প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির ঝাপটা এসে পড়ছে তার ভালোবাসার মানুষটির মুখে, মুছে দিচ্ছে, কি চমৎকার,
অনেক চমৎকার, আমি তো পুরো ভাবছি দৃশ্যটা।
চলে যাচ্ছে বন্ধু সেই গানেই, বরষা শুনবো কমের কণ্ঠে, ফিরে আসছি বন্ধু একটু পরে।
নাচে বরষা বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, সাবর কি তার মন্ত্র বলেছে, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বরষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা ভিজে বরষা।
টেনশন 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 আর ভাল লাগে না। মেয়ে বড় হয়ে গেলে যে তা কত বড় বোঝা বাবার জন্য।
আরে আঙ্কেল, এত টেনশনের কি আছে, sensiblematch.com আছে না?
এটা আবার কি?
sensiblematch.com হলো বিয়ের জন্য একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট, বিপুল সংখ্যক পাত্রপাত্রী সমাহার নিয়ে বিবাহের এক নির্ভরযোগ্য ওয়েবসাইট sensiblematch.com।
sensiblematch.com বিবাহের জন্য বর্তমানে সবচাইতে নির্ভরযোগ্য ওয়েবসাইট। এতে আছে ফ্রি রেজিস্ট্রেশন এবং ফ্রি প্রোফাইল ক্রিয়েশনের সুযোগ, সম্পূর্ণ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং খুব সহজেই পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজে পাওয়ার সুবিধা। আরো বিস্তারিত জানতে ফোন করুন 01676150585 এই নম্বরে।
দুনিয়া আপনার হাতের নাগালে রাখতে বাংলালিংক এখন দিচ্ছে ফ্রি ইন্টারনেট মডেম, 8GB মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সহ 3G নাম্বার। এখন চার মাসের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সাবস্ক্রাইব করলে ইন্টারনেট মডেমটি পাচ্ছেন একদম ফ্রি। যেখানে বিনিয়োগের চেষ্টা সেখানে বাংলালিংক।
হৃদয় ছিঁড়িয়া যদি দেখা বড় হতো, দেখাতাম আমি তোমায় ভালোবাসি কত।
দূর আকাশে চাঁদ উঠে যেমন হাসি হাসে, আমার জীবন ধন্য করব তোমায় ভালোবেসে।
এরকম ভালোবাসার উক্তি আপনার মোবাইলে পেতে গ্রামীণ ফোন ও রবি সংযোগ থেকে সাবস্ক্রাইব করুন। টাইপ করুন LOVE লাভ আর পাঠিয়ে দিন 2323 নম্বরে। প্রতিদিন পাবেন একটি ভালোবাসার উক্তি, প্রিমিয়াম চার্জ প্রযোজ্য।
ঈদগাতে হাত মুখ বিজি আনন্দে, পাতাই হল রাশি কাজ করে ছন্দে, মুখ বিজি হাত বিজি চমচম সাঁদে, বেশি বেশি পা বিজি চমচম গানে,
বিজি বিজি বিজি
বিজি বিজি বিজি বিজি বিজি বিজি বিজি
টমটম ক্র্যাকার্সের টমছাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বেশি তো হাত বেশি।
রেডিও আমার বাংলাদেশের প্রতিধ্বনি।
রেডিও আমার 88.4 FM আর চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। সাথে আছি আমি মেঘলা, আর আমার সাথে আছে টুটুল, এবং আছেন সবার প্রিয় লাভ গুরু, এবং আছেন আমাদের বিশেষ অতিথি। আর বন্ধু জানিয়ে দিচ্ছি, গুরুদের সময় এক্স্যাক্টলি ঠিক রাত 1:11:24। আর বন্ধু অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, আরো জয়েন করুন এই এক্সপেকটেশন করছি। এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে SMS করেছেন ফেসবুকের ওয়ালের মাধ্যমে, সেটা আমি পড়ছি। একজন SMS করেছেন যে শাহাদাত হোসেন অপু গুরুকে লিখেছেন, উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে বলছি যে গুরু, আমি লন্ডন থেকে অপু বলছি, লাভ গুরু শুনব বলে আজ জব ক্যান্সেল করে দিয়েছি, অবশেষে শুনছি আমার প্রিয় লাভ গুরু।
অপু, এটা অবশ্যই ঠিক না যে আমরা প্রফেশনাল জায়গা থেকে নিজেকে সরিয়ে দেব। আমি চাইব যে অবশ্যই যেন জবটার ব্যাপারে আমরা যে প্রফেশনাল যে কাজগুলো করি তার ব্যাপারে কোন রকমের আমরা কম্প্রোমাইজ যেন না করি। সো জব ফার্স্ট, তারপর আমরা সময় যদি পাই সেক্ষেত্রে প্রোগ্রাম শুনব। অথবা অনেকেই দেখবেন নেটে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে অনেকেই নেটে বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন ফেসবুক আইডিতে প্রোগ্রামগুলো আপলোড করে। আপনি কোনো কারণে যদি প্রোগ্রাম মিস করেন তখন আপনি প্রোগ্রামটা শুনে নিতে পারবেন, কিন্তু জবের সাথে কম্প্রোমাইজ করাটা ঠিক না।
আরো অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে আছে, এবং দেশের ভিতরে যারা আমাদের সাথে জয়েন করতে চান তাদের জন্য বলছি, মোবাইল ফোনের মেসেজ আপনি চলে যান, টাইপ করুন বন্ধু আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের যে কোনো কথা, ভালোবাসার যে কোনো কথা আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 নম্বরে। এবং আগামী পর্বে যদি আপনি একজন বন্ধু হয়ে আমাদের এই হস্তিতে এসে আপনার ভালো লাগা ভালোবাসার কথাগুলো বলতে চান তাহলে কি করতে হবে?
মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু, দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশালিকে পাঠিয়ে দিন সে একই নম্বর 2323 তে।
এই প্রসঙ্গে আমার একটা কথা আছে যে অনেক অনেক বন্ধুরা কিন্তু এই আবেদনটা আমাদেরকে জানায় যে সেই বন্ধু আমাদের সাথে আসবে, তার ভালো লাগা মন্দ লাগার এবং তার সুখ দুঃখের অনুভূতিগুলো বলতে হবে, বলতে চাইবে। কিন্তু সমস্যা হলো একটাই যে আমরা সেই বন্ধুদেরকে আনতে চাই বা আমরা নিয়ে আসি, এবং আমাদের লাস্ট যে এপিসোডসগুলো গেল সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন বন্ধুরা। তো আমরা এমন কিছু আনতে চাচ্ছি, এমন কিছু শুনতে চাচ্ছি যেখান থেকে আপনাদের এই ভালো লাগা ভালোবাসার কথাগুলো শুনে যেন যারা শুনবে আমাদের এই সমাজ যেন কিছু পায়, আমরা যেন একটা মেসেজ দিতে পারি, আমরা চেষ্টা করি সেটাই। এবং যারা যে বন্ধুরা এখানে আসে তাদেরও ছোটখাটো একটা এক্সপেকটেশন থাকে যে এই প্ল্যাটফর্মে আসলে মনে হয় কিছু একটা পাওয়া যাবে। আমরা চেষ্টা করি, আমরা কতটুকু দিতে পেরেছি আমরা জানি না, সেটার মূল্যায়নটা আপনারাই করবেন।
একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু আসে যে মনে করে যে যাদের কোনো সমস্যা হচ্ছে লাভ গ্রুপে আসলেই বোধ হয় কিছুটা হলেও প্রবলেম সলভ হবে।
আমি যতটুকু জানি আজকে কিন্তু আমরা ফোনের মাধ্যমে নিতে পারি কিছু বন্ধুকে, যা সরাসরি তারা প্রশ্ন করে গুরুর কাছ থেকে জেনে
আমরা ফোনে যাব এবং সরাসরি ফোন কল নিব। এর সাথে যেগুলো যারা মেসেজ পাঠাচ্ছে সেই মেসেজগুলো নিয়েও সেটার আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি জিনিস, আরেকটি অনুরোধ করব যে আমি বারবার একটি কথা বলি, সেটি হচ্ছে যে এটা আমার কাছে মনে হয়েছে যে সুমন এবং মিশুর এত চমৎকার যে একটা যে ধরনের এন্ডিং আমরা নিজেরা চাই সে ধরনের একটা এন্ডিং আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের মধ্যে খুব ভালো আছে, এটা কিন্তু একটা বড় রিজন হচ্ছে এরকম যে সুমন কিন্তু সুমনের জায়গা থেকে চেষ্টা করেছে তার বাবা মার মনের মতো করে নিজেকে তৈরি করতে। এই কারণে কিন্তু সে তার জায়গাতে কিন্তু আজকে পুরোদস্তুর সেই অর্থে সফলকাম একজন ব্যক্তি, কারণ সে একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করে, সে যেভাবে পড়ালেখা শেষ করেছে সেটাও তার মায়ের বাবা মার জন্য অনেক বেশি এক্সপেক্টেড ছিল এবং সেইভাবে নিজের চলাফেরা, নিজের মননশীলতা এবং নিজেকে সেইভাবে তৈরি করেছে, যেটা অনেক ভালো দিক। এবং সেই সাথে মিশুর যার কথা হচ্ছে সে কিন্তু ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইংরেজিতে সে অনার্স ফাইনাল ইয়ার কমপ্লিট করতে যাচ্ছে। তাই আমরা যে কথা বলি যে আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের ক্যারিয়ারের ব্যাপারে, আমাদের এডুকেশনের ব্যাপারে সেই অর্থে সতর্ক থাকি, সেই অর্থে যদি আমরা ফোকাসড হই, তাহলে আমরাও আশা করতে পারি আমাদের পরিবাররা হয়তো আমাদের ভালো লাগা ভালোবাসাটাকে সে অর্থে মূল্যায়ন করবেন, যেমন মূল্যায়ন করেছে সুমন এবং মিশুর ক্ষেত্রে। তাদের পরিবার কিন্তু সে অর্থে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি, যেহেতু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছিল ঠিকভাবে নিজেদেরকে উপস্থাপন করা এবং পরিবারও সেটাতে তাদের মতামতের বিরুদ্ধে কোন রকমের রায় দেয়নি এবং চমৎকার একটি এন্ডিং হয়েছে এবং তারা ফাইনালি ভালো আছে। তাই আমি রিকোয়েস্ট করব যে যারা, যেমন আগামী 27 তারিখে, আমি যতদূর মনে পড়ে আগামী 27 তারিখে হায়ার সেকেন্ডারির রেজাল্ট হতে যাচ্ছে, তো এই ধরনের পরীক্ষাতে আমাদের প্রচুর বন্ধু আছে যারা স্কুল সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফেস করছে অথবা অনার্স মাস্টার্স করছে, স্টুডেন্ট অবস্থায় আছে, তাদের সাফল্য গাথা আমরা কিন্তু উপস্থাপন করব। প্রয়োজনে তাদেরকে আমরা ফোনে নিব সিলেকশন করে এবং তাদের এই ভালো লাগাগুলো এবং তাদের আমাদের এই অনুপ্রেরণা যদি কোনোভাবে তাদেরকে উপকার করতে পারে যে তারা তাদের স্টাডিতে আরো ভালো করার চেষ্টা করছে এবং সেটাকে অনুপ্রাণিত করার জন্য আমরা মাঝে মাঝে এখান থেকে ফোনে নেব। এবং শুধু তাই না, যারা জব মার্কেটে বিভিন্ন রকমের কষ্ট করছে, ফাইট করছে এবং ফাইনালি একটা জব পাচ্ছে, সেই ব্যাপারগুলোকেও আমরা এখান থেকে সেই অর্থে অনুপ্রাণিত করব এবং তাদেরকে আমরা ফোনে নেব বা তাদের কোনো বার্তা আসলে সেটা শেয়ার করব।
তার মানে গুরু, এটা অঘোষিত একটা ঘোষণাই হয়ে গেল যে 27 তারিখে যে রেজাল্ট আউট হবে এবং সেখানে যারা ভালো করবে আমাদের ঠিক তার পরদিনই মনে হয় আমাদের আমার ভালোবাসা,
এটা তো থাকবে। এবং সেই সাথে আমরা র্যান্ডামলি এই জিনিসগুলো কিন্তু করতে থাকব, যে কোনো পরীক্ষার ব্যাপারে যারা ভালো ফল করবে তাদেরকে আমরা এখান থেকে সে অর্থে মূল্যায়ন করব, যাতে করে আরো সবাই অনুপ্রাণিত হয় এবং তাদের যদি সুযোগ হয় আমরা মেসেজ তো নিব, ফোন কলের মাধ্যমে তাদের স্বল্প পরিসরে তাদের উপস্থাপন করার চেষ্টা করব। এবং সেই সাথে জব মার্কেটে যারা ফাইট করছে তারাও যদি ভালো ফল পায়, জব মার্কেটে যদি তারা সেরকম কোন ভালো জায়গাতে নিজেদেরকে রিক্রুট করতে পারে, তাহলে তাদেরও সাফল্য কথা আমরা তুলে নিয়ে আসবো, যাতে করে সবাই অনুপ্রাণিত হয়। কারণ এই যে সাফল্যের কথা, সাফল্যের জন্য অনুপ্রেরণার কথা, তাদেরকে মোটিভেট করার যে কাজটা আমরা প্রায়শই করছি, আমাদের কথায় সাড়া দিয়ে যদি সত্যি কেউ এই ধরনের কাজ করে থাকে সেটা মূল্যায়ন করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি।
ওকে, তো বন্ধু ইচ্ছে করলে এখন আমাদেরকে ফোন করতে পারেন, আর ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9893666, আবারও বলছি 9893666।
এবং বন্ধু, যে আপনার অনেক ভালোবাসার কথা জমে আছে তাই না, আপনার এখানে আসতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে একদম বড় সমস্যাটা কি আছেন আমি সোজা সাপটাই বলতে চাই, যে আপনি শুধু সেই জায়গাটুকু গুরুর কাছে প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন গুরুর কাছ থেকে আপনার কিছুটা সমাধান, এবং আজকে রাতে অন্তত পক্ষে আপনি একটু আরামে ঘুমোতে যেতে পারেন, যে যাক কিছু একটা হলো, বড় কোনো ঘটনায় যাওয়া যাবে না, ছোট্ট করে আপনার প্রশ্নটি করতে পারেন ফোন করে। আর এই মুহূর্তে দেশের বাইরে আরো আছে, তবে আমি একটু দেশের ভেতরে যে বন্ধুরা তারা মন খারাপ করে বলবে, শামীম ফার্মগেট থেকে আছে রহিমা আক্তার, সেও আছে আমাদের সাথে এসটি এক্সপ্রেস ঢাকা কলেজ থেকে, বলেছে গুরু আমার ভালোবাসার মানুষরা সবসময় আমার মনের অবস্থা বুঝতে পারে, কিন্তু কেন কিভাবে ও বলে আমি ওনাকে বুঝি, মানে সবসময় বুঝতে পারে কিন্তু ও বুঝতে পারে না যে কেন কিভাবে।
এটা হচ্ছে যে টেলিপ্যাথি, এটা কিন্তু স্বীকৃত যে মন এবং দুই মনের মধ্যে অসম্ভব একটা দারুণ একটি অদৃশ্য কানেকশন আছে, যে কথাটাকে বলা হয় টেলিপ্যাথি। টেলিপ্যাথির মাধ্যমে মনের খবর মনের কাছে পৌঁছেই যায়।
কিছু নাম নিয়ে নাও।
ওকে, আমাদেরকে অনেকে এসএমএস করেছেন, যেমন হাসিব আছেন পটুয়াখালী থেকে। লিখেছেন যে আপনার ভাইয়া আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ কামনা করছি, তবে আপনাদের মাঝে মিষ্টি ঝগড়াটা জানতে পারলে ভালো হতো, মানে শুনতে চাচ্ছিল মিষ্টি
ঝগড়া।
আরেকটু চাচ্ছিল আপনাদের কাছ থেকে। ওকে, আদর লিখেছেন আমাদেরকে, প্রীতম লিখেছেন সিরাজগঞ্জ থেকে, নিহাল মিরপুর থেকে, বিল্লাল আছেন লাভগুরু, লাভগুরুকে উদ্দেশ্য করে বরিশাল থেকে লিখেছেন বাইজিন, লিখেছেন যে
ঝগড়াটা যে এত মধুর, সে আমি ও আমার জান পাখি আনিকা খুব ভালো করে ফিল করি।
ঝগড়ার মধ্যে ভালোবাসা খুব মধুর,
কিন্তু এই মধুর প্র্যাকটিসটা করতে গিয়ে আমাদের অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। ঝগড়াটা অনেক সময় অনেক দূরত্ব তৈরি করে দেয়। আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, ঝগড়া যেন অহেতুক আমাদের মধ্যে কোন রকমের মানে দেয়াল বা কোন রকমের ফাঁক যেন না তৈরি করতে পারে।
রাইট, দুবাই থেকে লিখেছেন আমাদেরকে এনামুল ইসলাম, হোয়াট ইজ সাকসেসফুল লাভ স্টোরি অ্যান্ড নাও হ্যাপি কাপল, আই প্রে ফর দেয়ার ফিউচার লাইফ বি ফুল অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস লাইক নাও দে আর, অনেক বড় একটা উইশিং।
এই ফাঁকে আমাদের যে টেলিফোন নাম্বারটা সেটা আরেকবার রিকল করো, যাতে করে বন্ধুরা সরাসরি ফোন দিতে পারে এবং সাথে সাথে আমরা মেসেজগুলো নিতে থাকি।
ওকে ফ্রেন্ডস, ফোন নাম্বারটা আবার জানিয়ে দিচ্ছি, 9893666, 9893666, আমাদের ফোন লাইন খোলা আছে, এক্ষুনি আমাদেরকে ফোন করুন। আর এসএমএস তো করবেনই, এসএমএস এর নিয়মটা টুটুল আরেকবার জানিয়ে দিচ্ছি।
আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যান, টাইপ করুন বন্ধু আর এ স্পেস দিয়ে নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের যত কথা সব লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। এছাড়া আপনি যদি দেশের বাইরে থাকেন, আপনি ফ্রিকোয়েন্সির বাইরে থাকেন, তাহলে কিন্তু আরও একটা জায়গা আছে আপনার মনের কথাগুলোকে ঢেলে সাজাবার অথবা মনের কথাগুলো পাঠিয়ে দেবার, সেটা হচ্ছে ফেসবুকে লাভ গুরুস আমার ভালোবাসা নামে একটি আইডি খোলা আছে, যেখানে আপনি সেই ওয়ালে আপনার প্রিয় কথাগুলো, আপনার ভালোবাসার কথাগুলো সবকিছু লিখতে পারেন। এবং আমরা কিন্তু সেখান থেকেই কালেক্ট করছি যারা দেশের বাইরে থেকে আমাদেরকে কথাগুলো পাঠাচ্ছেন। এছাড়া আমাদেরকে অনলাইনেও কিন্তু শুনতে
পারবেন। রাইট, এই জন্য আমাদের একটা ওয়েব অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটি হল www.radioamar.com, আর আমার লিখতে দুটো এ লাগবে।
রাসেল আছে সাতারকুল থেকে বলেছে, আমার মেঘলাপু আছে শুধু মেঘলাপুর জন্য। আচ্ছা, টুকুন ভাইয়ের খোঁজ খবর নিলে না তুমি রাসেল, আমি এটা মনে রাখলাম, মাইন্ড ইট। জাকারিয়া সেগুন বাগিচা থেকে বলেছে, গুরু আমি তোমাদের নতুন বন্ধু, গুরু তুমি আমার জানকে বলে দাও যে আমি তাকে খুব ভালোবাসি প্লিজ। আচ্ছা, বলা না হলে আমি খুব কষ্ট পাবো।
তুমি কষ্ট পেও না, কারণ কষ্ট পাওয়ার যে কাজ এবং কান্নাকাটির যে কাজ পুরোটা দায়িত্ব দিয়েছি আমি মেঘকে। মেঘ অঝোর ধারায় তার কান্নার মানে সেই অসম্ভব রকমের কান্নার প্রবাহমান ধারা সে বলবৎ রেখেছে। আমি বাইরে গিয়ে যে অবস্থা দেখলাম কিছুক্ষণের মধ্যে, কান্নাকাটির কাজটা আজকে মেঘ করুক, আমরা শুধু আজকে ভালো লাগার কথা বলি, ভালোবাসার কথা বলি, শুধুই ভালোবাসার কথা।
একজন বন্ধু এসএমএস করে জানিয়েছে যে, আমি আমার ভালোবাসার মানুষটাকে যদি হারিয়ে ফেলি তাতেও আমি সুসাইড করব না, কিন্তু যদি আমার এসএমএসটা পড়ানো হয় তাহলে আমি ঠিকই আত্মহত্যা করব।
এত এত সিলি ব্যাপার নিয়ে যেন এই ধরনের কথা ফান করে আমরা না বলি,
একদমই
জীবনের চাইতে মূল্যবান কিছু নাই পৃথিবীতে।
সেটাই তো, আমাদের সাথে এখন একজন বন্ধু আছে, চলে যাই তার কাছে, ফোনে পাওয়া যাচ্ছে সেই বন্ধুটাকে। হ্যালো বন্ধু, নাম বলুন এবং আপনি কোত্থেকে আমাকে ফোন করেছেন আমাদেরকে।
আমার নাম জুবাইর, আমি মোহাম্মদপুর থেকে বলছি।
আচ্ছা, জুবাইর মোহাম্মদপুর থেকে বলছেন?
জি।
আচ্ছা, গুরু আছেন, আমাদের অতিথি দুজন আছেন, আপনি প্রশ্ন করুন।
জি জুবাইর, লাভ গুরু বলছি রেডিও আমার থেকে। আচ্ছা জি, আমি বলছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি গুরু ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভালো। আমি অনেকদিন থেকে মানে রেডিও আমাদের কল দিয়ে মানে চিন্তা করছি, কিন্তু নাম্বারটা পাইনি। আজকে মানে আস্তে আস্তে বলার কারণে নাম্বারটা পাইছি, তাই কল দিয়েছি। অনেক কষ্ট হয়েছে কল ঢুকেছে।
জুবাইর, এমনি আপনি ব্যক্তি জীবনে কি করেন?
কথা বোঝা যাচ্ছে না।
আপনি এমনি ব্যক্তি জীবনে কি করেন? আপনি কি পড়ালেখা করছেন নাকি কোনো কর্ম কর্মজীবনের মধ্যে আছেন? জুবাইর, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
জি জি, একটু জোরে বলেন।
আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, শোনা যাচ্ছে।
ক্লিয়ার, কোন রকমের কোনো ঝামেলা নাই তো এখন?
জি না।
আচ্ছা, আপনার কথা এখন এই মুহূর্তে শুনছে আমাদের আজকের অতিথি বন্ধু সুমন এবং মিশু, এবং তাদেরকে ঘিরে যদি আপনার কিছু বলার থাকে বা কোন রকমের মতামত দেওয়ার থাকে অথবা আপনার জীবন সম্বন্ধে যদি নিজের কিছু বলার থাকে আপনি পারেন।
আমি কিছু বলবো না, তবে ওদের লাইফটা খুব সুন্দর। কমে হয় কারো লাইফে।
আচ্ছা, আমাদের একটু মনে হয় প্রবলেম হচ্ছে ফোন কলে, কিছু ধরনের নয়েজ আসছে, এটা আপনারা বন্ধুরা অবশ্যই মেনে নেবেন যেহেতু লাইভ প্রোগ্রামে এই ধরনের নয়েজ আসতে পারে। তো আমরা কি ফোনটা কি আমাদের সাথে আছে নাকি কেটে গেছে?
আচ্ছা, তো জুবাইর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে ফোন করবার জন্য। আরো অনেক বন্ধুরাই আমাদের সাথে এই মুহূর্তে ফোনে আসতে পারেন এবং ফোন নাম্বারটা তুমি আরেকবার বলে দাও।
হ্যাঁ, ফোন নাম্বারটা হচ্ছে 9893346। আরেকটা কথা বলি বন্ধু, যখন ফোন করবেন তখন প্লিজ রেডিও ভলিউমটা কিন্তু স্লো করে দিবেন, ওকে? তাহলে আমাদের শুনতে সুবিধা হবে, আপনারও শুনতে সুবিধা হবে।
আরো অনেক বন্ধুরা আমাদের সাথে আছে এই মুহূর্তে। আছে খান ভাই ফ্রম রামপুরা। আচ্ছা খান ভাই, আপনাকে ওয়েলকাম করছি। স্বামী ফ্রম টুঙ্গিবাড়ি, লাভগুরু। আচ্ছা শহীদুল ইসলাম আছে কেরিয়া থেকে, অপু আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, মাসুম আছে কেরানীগঞ্জ থেকে,
ওকে, টাইগার হাফিজ আছে জঙ্গল মোল্লাবাড়ি থেকে, লিখেছে যে ভালোবাসা হয় যদি তোমার মনের লুকানো স্বপ্ন ছায়া, আধারে রঙিন করে দুই চোখ মিলে কি করে ভালোবাসায় আমাকে রাঙাবে তোমার, ওকে, পুরো এসএমএসটা ঠিক আছে নাই
তোমার মাঝে,
ওকে।
আমরা আরো কিছু মেসেজ নেওয়ার আগে আমি সুমন এবং মিশুর কাছে জানতে চাইবো যে আজকে যে এই যে স্টুডিওতে আসা, এই যে ভালোবাসার কথা বলতে আসা, এবং আপনাদের জীবনের যে চমৎকার কিছু অনুভূতি এবং কোন চমৎকার কিছু মানে সেই ধরনের কিছু ঘটনা যেগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন দীর্ঘ গত দেড় দুই ঘন্টায়, কি উদ্দেশ্য ছিল আসলে, কোন উদ্দেশ্য ছিল কিনা, এবং শ্রোতা বন্ধুদেরকে কোন রকম কোনো কিছু বলার আছে কিনা সেটা আমি আগে জানতে চাই ভূমিষের কাছ থেকে। এর মধ্যে যদি কোনো ফোন কল আসে আমরা ফোন কলটা অ্যাটেন্ড করব।
আসলে আজকে আমার এখানে আসার প্রধান কারণ ছিল এটা যে আমি যতগুলো এপিসোড শুনছি এই যে লাভগুরু প্রোগ্রামে, তো ম্যাক্সিমামই ছিল এরকম যে সবাই দুঃখের কথা বলতেছে, কান্নাকাটি করতেছে, তো আমার মনে হয়েছে যে মানুষ তো এগুলো শুনে মানে মানে ই হয়ে যাবে, যে ভালোবাসা বলতে আসলে মনে হয় কিছু নাই, ভালো কিছু নাই এর মধ্যে, সবাই দুঃখই পাইতেছে, সবাই ঠকতেছে। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমাদেরটা তো বলাই যায়, তো মানুষ শুনবে যে ভালো মনে করবে যে হ্যাঁ এটা তো ভালো আছে।
আমরা এর মধ্যে মিশুর কথা শুনছিলাম, মনে হয় এর মধ্যে ফোনে কেউ আছেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম সালাম। বন্ধুর নাম বলুন, কোথেকে ফোন করছেন বলেন, আর কথা বলার সময় আপনার মোবাইল ফোনের সাউন্ডটা অবশ্যই কমিয়ে রাখবেন।
আমার নাম সোহানা, আমি ঢাকার মাটিঘাটা থেকে বলতেছি।
মাটিঘাটা থেকে বলছেন সোহানা? সোহানা আপনি ভালো আছেন? আমি লাভগুরু বলছি রেডিও আমার ভালোবাসা অনুষ্ঠান থেকে। হ্যাঁ আমি ভালো আছি।
অনেক কষ্টে লাইনটা পেয়েছি আপনার।
আমাদের লাইনের মধ্যে কিছুটা নয়েজ আসছে, আপনি সাউন্ড একটু কমিয়ে নেন আপনি যেখান থেকে শুনছেন। হ্যাঁ এবার এবার বলুন, এবার পরিষ্কার শোনা যাচ্ছে। জি বলুন।
আমি তো মিশু আপুর সাথে কথা বলতে যাচ্ছিলাম।
হ্যাঁ মিশু আপু আপনার সাথে আছে, কথা বলুন।
হ্যাঁ আপু আসসালামু আলাইকুম।
আপু আপনাদের ভালোবাসা তো এতটা মধুর, মানে অনেক ভালো লাগছে, মানে আমি কি বলবো, মানে আমি আমার লাগছে আমি একজনকে পছন্দ করি, তো মানে আপনাদের পাবো না সেটা আমি জানি, কিন্তু আপনাদের ভালোবাসাটা খুব ভালো লাগতেছে।
আপু আপনি যদি আগেই মানে ধরে নেন যে আপনি পাবেন না তাহলে তো সেটা অনেক একটা কষ্ট হবে।
আপু চেষ্টা করেন, মানে কি বলবো, এখানে নাই বললেই বলা যায়, কেননা ও আমাকে ভালোবাসে, কিন্তু ব্যাটার ফ্যামিলি আমাকে মানবে না সেটা আমি জানি, মানে পুরোপুরি মানে আমাদের জীবনে মিল হবে না সেটা আমরা ভালো করে জানি। মানে
সোহান আপনি এখন কোন ক্লাসে আছেন, কোথায় মানে পড়ালেখা করছেন কোথায়?
জি আমি এখন সেমিনার পড়ি,
ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার।
জি আমি এখন
আমাদের জায়গা থেকে আমরা চাইবো যে আপনি পড়ালেখার ব্যাপারে অনেক বেশি কনসেন্ট্রেট করেন, পড়ালেখা
পড়াশোনা করতেছি শুধু করেনি, আমাকে অনেক উৎসাহ দিতেছে পড়াশোনা করতে, আমার মনে হয় না মানে পড়াশোনা তেমন একটা করতে পারতাম।
আমরা আশা করব যে আপনি আপনার পড়ালেখার জায়গা থেকে এতটুকু একচুল পরিমাণ সরে আসার কথা চিন্তা করবেন না, যেমন এখন আপনার সামনে কিন্তু এক্সাম্পল আছে যে সুমন এবং মিশু তারা কিন্তু অপরিণত বা কম বয়সের কোন সিদ্ধান্তে কিন্তু যায়নি, তারা সে একটা বহুজাতিক কোম্পানিতে জব করে, মিশু এখন ফাইনাল ইয়ার অনার্স দিতে যাচ্ছে। ভালো লাগা ভালোবাসা কোন দিনক্ষণ সময় মানে না, সে কারণে হয়তো ভালোবাসা তৈরি হয়েছে, কিন্তু আপনি আপনার নিজের ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করেন। আমি আশা করব যে আপনাদের এন্ডিংটা যেভাবে এখানে ভালো একটা এন্ডিং দেখছি সে ধরনের এন্ডিংটা আমরা আপনাদের ক্ষেত্রে
না লাগবো সেটা যে না মানে আমি হ্যাঁ পড়াশোনা করতেছি সেটা কিছু না কিন্তু আমি একটা জিনিস মানে নিতে পারতেছি না যে আমার সাথে আমার কখনো মিল হবে না বা আমাকে আমি পাবো না মানে ওই জিনিসটা আমার ভাবলে না খুব কষ্ট এগুলোকে মানে বুঝতে পারতেছি না আমাকে মানে একটু বুঝাতে পারতেছি না যে না এটা এটা যে হবে না বা মানে বুঝি না যে আমি কি করবো
যদি আপনি আপনার স্টাডিটা ঠিকভাবে চালিয়ে যান এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা যদি আপনাকে নির্দিষ্ট সময় পরে ফোনে আবার পাই এবং আমরা যদি জানতে পারি যে আপনার ক্যারিয়ার এবং আপনার পড়ালেখা ঠিকঠাক ভাবেই যাচ্ছে আমরা সবাই মিলে হয়তো রিকোয়েস্ট করব অনুরোধ করব বা চেষ্টা করে দেখব যে আপনার সম্পর্কটাকে সত্যিকার অর্থে আবার জোড়া লাগানো যায় কিনা বা যেভাবে আপনি স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা ঠিক সেইভাবে সুরে বাজে কিনা আপনার জন্য শুভকামনা থাকলো আপনার জন্য অনেক দোয়া থাকলো প্রথমে চাইব যে এখন পুরো ফোকাস থাকবে আপনার পড়ালেখাতে যাতে করে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং পরবর্তীতে অবশ্যই আশা করব যে আপনার মনে মানুষের সাথে আপনার যেন সেই অর্থে আমরা যেরকম সম্পর্ক আশা করছি সেটা যেন আসে
তো বন্ধু ধন্যবাদ আর দেশের বাড়ি থেকে অনেক অনেক বন্ধুরা আমাদের সাথে আছে ডানা আছে এই মুহূর্তে আমাদের সাথে আচ্ছা আর তাছাড়া আমাদের সাথে আরো কিছু বন্ধু আছে নাজমুল হাসান সোহাগ আছে বলেছেন নাজমুল হাসান সোহাগ ফ্রম বাহরাইন আই লাভ দিস প্রোগ্রাম থ্যাংকস টু অল
নাজমুল আপনাকে অনেক ধন্যবাদ বাহরাইন থেকে শুনছেন আমাদের প্রোগ্রাম এবং আমরা জানি যে বাহরাইন সহ মিডল ইস্টের অনেক দেশগুলোতে অনেক আনরেস্ট সিচুয়েশন চলছে আপনি একটু সাবধানে থাকবেন আপনার জন্য আমাদের মধ্যেও অনেক আপনাদের জন্য উৎকণ্ঠা কাজ করে মিডল ইস্টের দেশগুলোতে যেরকম আনরেস্ট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশি ওখানে বসবাস করেন তাদের সবার জন্য সবসময় আমাদের ভেতরে এই দুশ্চিন্তা কাজ করে যে আমাদের সেই প্রবাসী ভাইয়েরা ভালো আছে কিনা যারা প্রতিদিন হাড় ভাঙা খাটুনি করছে যারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে যেটা পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে এই যোদ্ধা ওখানে যেন ইনসিকিউর অবস্থায় না থাকে ওখানে যেন তারা এমনভাবে থাকে যেভাবে আমরা চাই আমাদের প্রবাসী বন্ধুরা থাকুক তো এইরকম একটা আনরেস্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে মিডল ইস্টের দেশগুলো আমরা প্রার্থনা করি এই পরিস্থিতি যেন তাড়াতাড়ি সমাধান হয় এবং আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা ওখানে আছেন তারা যেন ভালো থাকেন
অনেক বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে আছে অর্থাৎ দেশের বন্ধু রিফাত আছে রিফাত তুহিন কেরানীগঞ্জ থেকে আছে সজীব আছে তার সঙ্গে আছে রাব্বি মোহাম্মদপুর থেকে বলেছে গুরু মুনিয়াকে বলুন আমি ওকে অনেক ভালোবাসি ও যেন আমাকে ভুল না বোঝে আচ্ছা ঠিক আছে গুরু এটা মনে মনে বললেও চলবে আর পিয়াল খিলখেত থেকে আছে ওর একটা অবজেকশন আছে সেটা হল ওয়াই গার্লস ডোন্ট কেয়ার অ্যাবাউট ট্রু লাভ
I am just strongly disagree with the compliment je why don't believe the true love erokom kichu tai to eta ami disagree kori ekhane girl ba boy man ba women e dhoroner kono bishoy na bishoy hocche humanity manusher mon ebong manusher mononshilota ei rokomi